This track was downloaded from fusionbd.com.
And অনেক বন্ধু যুক্ত হচ্ছেন, অবশ্যই বন্ধু আপনিও যুক্ত হবেন আমাদের সাথে। অবশ্যই আপনি জানেন নিয়মটি কিভাবে যুক্ত হতে হবে আমাদের সাথে। নিয়মটি জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে সমস্ত কথা লিখতে চান লিখে পাঠিয়ে দিন 1660 এই নম্বর থেকে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, সবাই জানেন এবং অনেক বন্ধুই কানেক্টেড আছেন। তো আমি অ্যাড্রেসটি আরেকবার জানিয়ে দিতে চাই, www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার মোবাইল, আপনার মোবাইল না, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আপনি আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি খুঁজে পাবেন। এবং সেখানে দেখবেন যে আমাদের আমাদের অতিথি বন্ধুর পোস্ট দেওয়া আছে, আজকের ফটো আপলোড করা হয়েছে অতিথি বন্ধুর, এবং ওনার নাম হচ্ছে তারিন। এবং অনেক বন্ধু লাইক দিচ্ছেন এবং কমেন্ট করছেন, তো বন্ধু আপনার সংযুক্তি একান্তই কাম্য আমাদের জন্য, আমাদের কাছে। তো বন্ধু অবশ্যই আমাদের এই পেজটিতে লাইক দিন, এই পোস্টটিতে লাইক দিন, ইচ্ছে করলে আপনি পেজটি আপনি পোস্টটি অন্য বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এবং অবশ্যই এখান থেকে আপনি কমেন্ট করতে পারেন। এবং দেশ থেকে, দেশের বাইরে থেকে অনেক বন্ধু যুক্ত হচ্ছেন ফেসবুকে, এবং অবশ্যই দেশের মধ্যে যারা আছেন আমাদের কমন SMS পোর্টে আপনি SMS করছেন 1660 তে। এবং কিছু নাম আমি পড়ে নিচ্ছি, আছেন আমাদের সাথে রফিক কাউসারও যুক্ত হয়েছেন, এবং শিবপুর থেকে আছেন আমাদের সাথে হৃদয়, আরিফাও যুক্ত হয়েছেন, আছেন রাজ, নবাবগঞ্জ থেকে আছেন আমাদের সাথে অমি, মাসুমও যুক্ত হয়েছেন মিরপুর থেকে। এবং বন্ধু আপনিও যুক্ত হতে পারেন অবশ্যই 1660 তে আপনি SMS করুন। এবং এই মুহূর্তে আমি চলে যাচ্ছি গুরুর কাছে।
এবং বন্ধুরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা প্রতি সপ্তাহে আপনাদের কারণে আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে আমরা হটসিটে অলঙ্কৃত করে কোনো একজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে, এবং আপনারা নিজেরাও জানেন যে আমরা হয়তো একটি জায়গাতে একটি ইউনিক ইনিশিয়েটিভ নিয়েছি বলা যেতে পারে, যেটি বাংলাদেশ তথা বিশ্ব মিডিয়া সার্কিটে এটি একটি পার্থক্য তৈরি করে দিয়েছে, যে আমরাই হয়তো প্রথম এরকম প্রয়াস নেয়ার ধৃষ্টতা দেখিয়েছি যে শুধুমাত্রই আমরা এখান থেকে বিভিন্ন কনসার্ন আপনাদের সামনে তুলে নিয়ে আসি না, বরং আমরা চেষ্টা করি যেই অতিথি বন্ধু এখানে আমন্ত্রিত হয়ে আসেন তাদের প্রবলেমটাকে কোনোভাবে সবাইকে সাথে নিয়ে রিজলভ করা যায় কিনা। এই যে প্রয়াস বা এই যে উদ্যোগ, এই যে আকাঙ্ক্ষা, এই যে স্বপ্ন দেখা, এটি এটি বাস্তবায়িত সেই কারণেই হয়েছে যে আপনারা আমাদের সবাই আমাদের সাথে আছেন এবং প্রতিনিহত অহর্নিশ আমাদের স্টুডিওতে এসে, আমাদের ঢাকা এফএম এর অফিসে এসে জানাচ্ছেন আপনাদের সেই সমর্থনের কথা। কেউ জানাচ্ছেন তাদের সমর্থনের কথা কমেন্টস দিয়ে, কেউ জানাচ্ছেন ফেসবুকে তাদের কমেন্টস শেয়ারিং করে। এইভাবেই কিন্তু আমরা সাহসী হচ্ছি যে শুধু এই প্রবলেম না, আমরা কিভাবে প্রত্যেকটি ঘটনার রিসলভ করতে পারি। কিন্তু এটি সংখ্যায় বা পরিমাণে খুবই কম, যেহেতু প্রতি সপ্তাহে একটি করে আমন্ত্রিত অতিথি আসছেন এবং তাকে নিয়ে আমরা চেষ্টা করছি কিভাবে এটিকে রিসলভ করা যায়। কিন্তু আমরা চেষ্টা করছি একটি প্র্যাকটিস সৃষ্টি করার, চেষ্টা করছি একটি কালচার তৈরি করার, যাতে করে মানুষ পরস্পরকে ভালোবাসে এবং পরস্পরের পাশে থেকে সব প্রবলেমগুলো রিসলভ করতে নিজে থেকে উদ্যোগী হয়। আমরা আজকে যথারীতি আমরা আজকে চেষ্টা করছি যে নতুন অতিথি যিনি অলরেডি এর মধ্যে হট সিট অলঙ্কৃত করেছেন তাকে সাথে নিয়ে আজকের ভালোবাসার বাংলাদেশ শুরু করতে যাচ্ছি। এবং আমরা জানি যে বিভিন্ন সময় ভালোবাসার বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের আহ্বান করা যায়, এবং যারা এসব জায়গাগুলোতে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, আমাদের পক্ষ থেকে স্পেশালি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্পন্সর গ্রুপ, যারা সম্মুখভাবে আমাদের এই যুদ্ধে বা আমাদের এই চেষ্টাতে সম্মুখভাবে আমাদের সাথে আছেন। বিকাশের পথে স্পেশালি বলতে হয় যে বিকাশ এর মধ্যে আমরা, আপনারা জানেন যে আমার এক বন্ধু এসেছিলেন তমা, এবং তমার জন্য যখন আমরা ফান্ড কালেকশনের চেষ্টা করছিলাম তখন কিছু ডিভাইস, কিছু টেকনিক্যাল ফ্যাসিলিটিস, কিছু লজিস্টিক সাপোর্ট প্রয়োজন পড়ে, যার মাধ্যমে কাজগুলো যেন আরো বেশি স্মুদার হয়, সেখানে বিকাশের মাধ্যমে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন হয় এবং কোন রকমের প্রবলেম ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে এই কাজটি আমরা বিকাশের মাধ্যমে এই কাজটি করতে সক্ষম হই। তো তাদের এই উদ্যোগ, তাদের এই প্রয়াস এবং তাদের আমাদের সাথে থাকা, এই ব্যাপারটাকে সত্যি আমরা অনেক শ্রদ্ধা এবং ভালো লাগার সাথে স্মরণ করছি।
রাইট, এবং গুরু যেটা বলছিলেন তারই বেশ ধরেই বলি, করে যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে।
মোবাইল ইটসেলফ একটা মোবিলিটি, ব্যাংকিং তো একটা মোবিলিটির কারণ এমন একটি জায়গা চলে এসেছে যে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে থাকি এবং আমাদের কাছের সেই মানুষগুলোর জন্য টাকা পৌঁছে দিতে চায় এবং সেই কাজগুলো অনেক বেশি বেশি নিরবিচ্ছিন্ন, অনেক বেশি সহজতর করে দিয়েছে এই ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো। এবং ক্যাশ ইন ক্যাশ আউটের যে প্রসঙ্গটি বলে, এটি কিন্তু শুনলে অনেক সময় কমপ্লিকেটেড শোনায়, কিন্তু কাজগুলো কিন্তু অনেক বেশি ইজিয়ার। এবং এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে মোবিলিটি ফ্যাসিলিটিজ এর মাধ্যমে যারা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছে তারা সত্যিকার অর্থে বিজনেস তো বিজনেস এর জায়গায় আছে, তারপর আমি বলতে পারি সে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটি পার্ট যে সাধারণ মানুষের প্রয়োজনে কাজগুলো করছে। আর আমরা এত করে বিকাশের কথা স্পেশালি এই কারণে বলছি এবং স্পন্সর হিসাবে তাদের সাথে আমাদের একটি মার্জ হওয়ার চিন্তা আমরা এই কারণে হয়তো করেছি যে আমরাও মানুষের কথা বলি, মানুষের ভালোবাসার কথা বলি, মানুষের প্রয়োজনের কথা বলি, তার সাথে তাদের যে ইন্টেনশন এবং তাদের যে ব্র্যান্ড মোটিভ সেটি আমাদের সাথে অনেক বেশি করে যায়।
এন্ড আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে ফেসবুকে সেটি প্রসঙ্গে গুরু কিছু বলবেন, এবং আমি তার আগে বলে দিতে চাই অ্যাড্রেসটি আরো একবার, যে www.facebook.com/ghakafm90.4। এবং এখানে গুরু আপনিও দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের অতিথি বন্ধুর ফটো আপলোড করা হয়েছে এবং একটি পোস্ট আছে এবং হিউজ হিউজ কমেন্ট আসছে এবং লাইক এসছে এবং অনেক শেয়ারও করছে।
আমাদের ফ্যান পেজের মার্কেটিং আমাকে স্পেশালি করে নেওয়ার কোনো প্রয়োজন নাই মেঘলা, আমি তোর আকাঙ্ক্ষা বা আগ্রহের কথাটা আমি জানি। আমি নিজেও চাচ্ছি যে ঠিকই বলেছে মেঘলা, আমাদের জন্য প্রয়োজন হয় আপনাদের ভালোবাসা চোখ দিয়ে দেখা, আমাদের জন্য দরকার পড়ে আপনাদের ভালোবাসা ভালো লাগা, এই বিষয়গুলো একেবারে কাছে থেকে এই স্পর্শটাকে অনুভব করা, যেটা আজ যেহেতু ভার্চুয়াল একটা ওয়ার্ল্ডের মধ্যে আমরা থাকি সামনাসামনি হয়তো সেই সুযোগটা পায় না, তাই কিছুটা নবাতুর হয়ে জায়গাতে আমি বা মেঘলা যে আপনাদের লাইক আপনাদের কমেন্টস আপনাদের টেক্সট বেশি বেশি করে আসুক যাতে করে বুঝতে পারি আমরা ঠিক ট্র্যাকে আছি, আমরা যথার্থ কাজ করছি, আমরা ভালো কাজের সাথে আছি, এটা আমাদের ইন্সপিরেশনটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। না, ভালোবাসার ক্ষেত্রে লোভ দেখালে আমার মনে হয় না যে সেখানে দোষের কিছু আছে, কিন্তু যাকে নিয়ে বন্ধুদেরকে সাথে করে অনেক দূর পথ হাঁটতে হবে মেঘলা, সে তো আমাদের সামনে আজকে অলরেডি উপস্থিত। আজকের ভালোবাসার বন্ধু যে অলরেডি হট সিটে বসেছে তাকে আমি আগে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, যারা দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন ভালোবাসার বাংলাদেশে। স্বাগত আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার সালামটা আমি আরেকবার আপনার মুখ থেকে শুনতে চাই।
আসসালামু
আলাইকুম। এটা এই কারণে শুনতে চাইলাম যে এক একজন এক এক ভাবে শুরু করে, আপনার শুরু করাটা প্রথমে আমাকে সত্যিকার অর্থে ভালো লাগিয়েছে এবং চমৎকৃত করেছে। প্রথমে আপনাকে স্বাগত জানালাম এবং সেই সাথে এখন ছোট্ট করে আপনার পরিচয়টা একটু জেনে নিই।
তারিন রহমান, আমি আসছি পুরন ঢাকা থেকে, আর আমার
মানুষ পুকুরের মধ্যে নিবজ্জিত অবস্থায় আছে, তাও তাকে বাঁচানোর চেষ্টা করছেন এই কারণে যে আমি র ডেলিভারি র কমিউনিকেশনটা এক্সপেক্ট করি ভালোবাসার বাংলাদেশে হট সিটে যখন আমার অতিথি বন্ধু বসে, কারণ আমাদের একটা তাগিদ থাকে সে মানুষগুলোর জন্য যারা রাত জেগে আমাদের সাথে কানেক্টেড থাকে দেশ এবং দেশের বাইরে থেকে, সেই কারণে আপনাকে বাঁচাচ্ছি না। আপনি নিজে চিন্তা করে সিদ্ধান্ত নিন এবং বলুন কি বলবো বা বলবো না মাঝামাঝি অবস্থায় আছেন আপনি, কিন্তু কন্ডিশন একটা, যাই বলুন না কেন কোনো মিথ্যা ইনফরমেশন কোনোভাবেই যেন অন ইয়ারে না যায়, প্লিজ বলুন।
আসলে আমি স্টার্ট বলতে চাচ্ছি যে আমি পুরো স্টোরিতে যেতে চাচ্ছি। আমার লাইফ স্টোরি,
আপনার জীবনের কথা আমরা অবশ্যই শুনবো। তার আগে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার পরিবারে কে কে আছেন বা ছোট পরিসরে একটু পরিচয় দিতে পারেন।
পরিবারে আমার মা, আমি, এছাড়া কেউ নাই। আর আমার বাবা অনেক দূরে থাকে, আর আমি কিছুই করি না, আমি অলওয়েজ আমার মার পাশেই থাকি।
আচ্ছা, আজকে যে অতিথি বন্ধু আছেন বন্ধুরা, তার একটা ছোট্ট পরিচয় মানে বর্ণনা দিয়ে দিই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা ছোট্ট বর্ণনা দিয়ে স্বাভাবিকভাবে মেঘলার কাছে ট্রান্সফার করব, হয়তো আরো ভালোভাবে বলতে পারবে। সেটি হচ্ছে যে যে বসে আছে সামনে তারিন রহমান, তার কথা বলা, কথা বলার সময় তার মুখের যে অভিব্যক্তি, আমার কাছে মনে হচ্ছে যে সে অনেক 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 কিছু আছে, এমন একটি স্যাডিস্ট ক্যারেক্টার, এরকম মনে হচ্ছে রহস্যাবৃত ক্যারেক্টার, যার ভিতরে যেন অনেক কিছু আছে। এবং তার প্রত্যেকটি কথা থ্রোয়িং, যেভাবে তাকাচ্ছে, যেভাবে কথা বলার আগ মুহূর্তে তার মুখের যে অভিব্যক্তির পরিবর্তন হচ্ছে, মনে হচ্ছে যে বহু কিছু মনে হয় এর ভেতরে আছে, তার হয়তো কতটুকুই বা আজকে আবিষ্কৃত হবে, এইরকম একটা আবহ বিরাজ করছে সোফার। এবং মেঘলার কাছে একটু বর্ণনা শুনবেন।
অবশ্যই, সুকেশি, সুনয়না এবং সুহাসিনী খুবই চমৎকার, এবং অলরেডি অনেক প্রশংসা আসছে, অনেক বন্ধু লিখছেন যে তারিন আপু আপনার ভয়েসটা খুবই সুন্দর, তো আপনি মন খুলে প্রাণ খুলে কথা বলেন। ওকে,
পোশাকের বর্ণনা দিবেন না, কারণ আমার খুব পছন্দের কালার নেই ব্লু, সেটা
ভেরি গুড, সাথে সুন্দর, আমার চেয়েও সুন্দর, আমি তো গেলাসে মরে যাচ্ছি।
শেষ পর্যন্ত এই হাসিটা থাকবে কিনা, চলে যাচ্ছে তারিনের কাছে। তারিন, আপনার মতো করে শুরুন, আপনার শুরু করুন আপনার জীবনের।
আমি যখন খুবই ছোট, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি নানুদের বাড়িতে, আর আমার এক কথাই বলা যায় যে পৃথিবীতে মা আর নানু ছাড়া কেউই ছিল না আমার লাইফে, তো আমি তাদের কাছেই মানুষ হয়েছি। আমার যখন আমি খুবই ছোট, আমি যখন আস্তে দিয়ে বড় হলাম, দেন আমি যখন স্কুলে আমার মা আমাকে ভর্তি করালো নানুর বাড়ি থেকে, আমি এখানে থাকার পর আমার স্কুলে ভর্তি করালো, তারপর আমি স্কুলে কন্টিনিউ যাতায়াত করতে থাকি। তো এক পর্যায়ে আমার স্কুল টিচার আমাকে বলে যে তোমার রেজাল্ট কার্ডে তোমার গার্জেনের সিগনেচার নিয়ে আসবা। তো আমি তখন শক্ত, গার্জেন মানে কি? তো তখন আমি টিচারকে জিজ্ঞেস করলাম, টিচার গার্জেন আমি, আমার মা আছে, তখন তো তোমার বাবা কোথায়? বলছে আমার বাবা মারা গেছে। তো এভাবে আমি প্রায় ক্লাস টু পর্যন্ত পড়লাম, তো ক্লাস টু পর্যন্তই আমি জানলাম যে আমার বাবা মারা গেছে। আর এভাবে আমি আমার নানুদের বাড়িতে থাকতে থাকি, আর আমার সাথে সবাই মিসবিহেভ করতে থাকে, আমার মামিরা মামারা কেউই আমাকে লাইক করতো না। আর আমার নানু যে আমাকে রাখছে, এটা নিয়ে আমার নানুর সাথে মামাদের সাথে অনেক বার্গেটিং হতো, দেন আমার মাকে অনেক টর্চারিং করা হতো, আমার মা অনেক সহ্য করে আমাকে নিয়ে নানের বাসায় থাকতো। তো সেই সিচুয়েশনে আমার হঠাৎ আমার এক ফুপি, তো আমি জেনে আসছি যে সেটা আমার ফুপি, বাট আমার যে বাবার বোন সেটা আমি জানি না। সেই সিচুয়েশনে হঠাৎ একদিন আমি আমার নানুর জন্য চা আনতে গেছি, তো ফুপিদের বাড়ির কাছাকাছি, সেই সিচুয়েশনে ফুপি বললো যে আসো আমার সাথে। আমি আমার ফুপির সাথে আমার হাত ধরে টেনে নিয়ে একটা বাসে চলে গেলো। তো হঠাৎ দেখলাম একটা মানুষ, একটা লোক আমার দিকে তাকা কান্না করতেছে, অথস্র, মানে চোখের পানি পড়তেছে। তো আমি ফুপিকে জিজ্ঞেস করলাম, ফুপি এটা কে? তো ফুপি আমাকে বললো, এটা তোমার বাবা। আমি আমার বাবার সামনে বললাম যে আমার বাবা তো মারা গেছে, এই লোক কোত্থেকে আসলো? তো সেই সিচুয়েশনে আমি এখান থেকে চলে আসার চেষ্টা করি, কিন্তু আমার বাবা আমাকে জোর করে বুকে জড়ায় নিয়েছে। নেওয়ার পরে আমার বাবা আমাকে ধরে কান্না করতেছে, আর আমিও ভীষণ কান্না, আমি আমার মার কাছে যাবো, আমি এখানে থাকবো না। তো আমার ফুপি বলে যে আমি বলছি তোমার কি হয় এটা, বলে এটা আমার ভাই, কেন তোর মা তোকে বলেনি যে আমি তোর ফুপি? আমি বলছি না, তুমি তো আমার ফুপি কিন্তু আমার বাবার বোন তো বলেনি তোমার। তো সেই সিচুয়েশনে আমার বাবা মুখের দিকে তাকে শুধু কথাগুলো শুনতেছিল। তো বাবা শুনতেছে, শুনতে শুনতে হঠাৎ আমাকে কপালে চুমু দিল, আমাকে জড়ায় ধরলো, আমি কি খাবো আমাকে জিজ্ঞেস করতেছে। তারপর জিজ্ঞেস করতে করতে আমাকে বলতেছে যে তুমি কি করো মা? যে আমি পড়াশোনা করি। আমাকে বলে যে আমাকে বাবা বলো। আমি বলছি না, আমি বলবো না, আমার বাবা মারাই গেছে। তখন সে বলতেছে যে না, তোমার বাবা আমি, আমি তোমার বাবা, তোমার মা মিথ্যা বলছে। তখন আমি কেঁদে বললাম যে বাবা তুমি এতদিন কোথায় ছিলা? তখন এই কথা শোনার পরে আমার বাবা ভীষণ কান্না করতেছিল। আমার বাবারে আমি চড়া ধরে বললাম যে বাবা আমি তোমার এতদিন অনেক মিস করছি, আমার মিথ্যা বলছে যে আমি স্কুলে যখন আমাকে জিজ্ঞেস করে আমার ফ্রেন্ডরা ক্লাসমেটরা যে তোমার বাবা কোথায়, তখন আমি বলি যে আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, আল্লাহ নিয়ে চলে গেছে আমার বাবাকে।
This track was downloaded from fusionbd.com.
আমি তখন সবাইকে এই কথাই বলতাম। তো আমার বাবা বলে যে তোমার মা তোমার মিথ্যা কথা বলছে, তোমার মা ভালো না, তোমার মা খারাপ, তোমার মা আমার কাছ থেকে তোমার দূরে সরায় রাখছে। কিন্তু তার সম্বন্ধে আমি কিছুই জানি না যে কেন আমার মা তার কাছ থেকে দূরে সরায় রাখছে। এই সিচুয়েশনে আমার মা সেদিন বাবার সাথে মিটিং করে বাবা আমাকে চিপস টিপস সাফারি এটা সেটা কিনে দিল, আমি চলে আসছি। আমার বাবা বললো পয়লা বৈশাখে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাবো। আমি বলছি না, আম্মুকে আমি জিজ্ঞেস করে নেই, না হলে আম্মু আমার বকবে। তো বলছি না, বকবে না, তুমি যাও বাসায় যাও ফুপির সাথে। তার বাসায় এসে আম্মু আমার এই দিক দিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে যে আমি কোথায়, আমি জানতে গেছি এখন আসি না, কি হয়েছে। সেই সিচুয়েশনে আমার মা পুরো এলাকা, আমার মামারা আমার নানু টেন্সে পড়ে গেছে যে আর কোথায় গেছে মেয়েটা, একটুখানি মেয়ে পড়ি তখন। তো সেখান থেকে আমি চলে আসছি, আমার ফুপি আমাকে বাসা পর্যন্ত দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে আমার ফুপি আম্মুকে বললো যে ওর বাবা আসছিল তাই আমি ওকে নিয়ে গেছিলাম। তো আমার আম্মু বলছে আপনি কেন নিয়ে গেছেন, আপনি কেন নিয়ে গেছেন? আমি ওরে কোনোদিন আমি পিতার পরিচয় দিয়ে বড় করতে চাই না, ওর পিতা মারা গেছে, আমি ওরে বলছি আপনি কেন নিয়ে গেছেন। এই নিয়ে আম্মুর সাথে ফুপির সাথে তর্ক বিতর্ক হচ্ছে, দেন ফুপি আম্মুর উল্টা পাল্টা কথা বলছে, গালি গালাজ করছে। তো সেই ক্ষেত্রে আমি তখনও শুধু টাকা টাকা দেখতেছি যে আসলে কি হচ্ছে এগুলা। সেই সিচুয়েশনে যখন ফুপি চলে যায়, সেই সিচুয়েশনে আমি মাকে জিজ্ঞেস করি, মা এটা আমার কেমন ফুপি? সে বললো যে এটা নাকি আমার বাবার বোন। তো বলতেছি যে হ্যাঁ আমি তোমার কাছে মিথ্যা বলছি, তোমার বাবা জীবিত আর তোমার বাবা আরেকটা বিয়ে করছে আমাদেরকে ছেড়ে, যখন তুমি আমার পেটে ছিল তখনই তোমাকে ছেড়ে তোমার বাবা চলে গেছে। তারপর এভাবে প্রায় দিনগুলো যাচ্ছিল। তো আমি বললাম আম্মু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমার বাবা আমাকে এতদিন পর আসছে, আমাকে এত কিছু কিনে দিছে, আমাকে অনেক লাভ করে আমার বাবা। পরে বলতেছে যে আমি আমরা বললাম যে আম্মু আমি বাবার কাছে যাব, আমার আব্বু আমাকে নিতে আসবে পয়লা বৈশাখে, আমাকে বেড়াতে নিয়ে যাবে। না তুমি যাবো না, তুমি যদি যাও তাহলে একবারে চলে যাবো আমার কাছ থেকে। না মা আমি যাবো না তোমার ছেড়ে, আমি যাবো না। সেই সিচুয়েশন আমার বাবা তো ওনার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, উনি তো চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এভাবে ওনার আশায় বসে থাকতাম যে পয়লা বৈশাখ কবে, বুঝতাম না যে আমার জিজ্ঞেস করে আমার পয়লা বৈশাখ কবে, বলে আম্মু বলতো যে আজকে না কালকে, কালকে না পরশু। আমি যাকে না তাকে গিয়ে শুধু জিজ্ঞেস করতাম, আচ্ছা পয়লা বৈশাখ কবে, পয়লা বৈশাখ কবে? তখন আমাকে আমার মামিরা, আমার খালামণিরা সবাই বলতো যে তুই পয়লা বৈশাখ দিয়ে কি করবি। আমি কি না, আমার বাবা আসবে। তো আমার মামিরা বলে যে তোর বাবা আসবে মানে তোর বাবা না মারা গেছে? তো আমার মামি তখন আমাকে এই প্রশ্নটা করে, তোর বাবা মারা গেছে? তখন আমার মা তখন সবাইকে জানায় যে আমার বাবার সাথে আমার মিট হয়েছে। তখন সবাই বলে যে কি বলস, তুই কেন দেখতে দিলি? আমরা সবাই উল্টা পাল্টা কথা। তো এক পর্যায়ে আমার মামা যখন আমি পয়লা বৈশাখে আমার পয়লা বৈশাখ চলে আসছে, আমি খুব সাজুগুজু করে রেডি যে আমি যাবো আমার বাবার কাছে। আর এর মধ্যে যে আমার স্কুলে আমি কখনোই আমার ফ্রেন্ড সার্কেল ছিল না, কারণ আমি কারোর সাথে মিশতাম না, একা একা বসে থাকতাম। আমি আমাকে ভর্তি করানো হয় মতিঝিল আইডিয়ালে, আমি টেট থেকে পড়ি ইংলিশ মিডিয়ামে। তো আমাকে পড়াশোনা আমার নামেই করাতো। আজকে যদি আমার নামের অ্যাভেলিটি না থাকতো তাহলে হয়তো বা আমাদের রাস্তায় থাকতে হতো। আমাদের মানে কি বলবো যে পায়ের নিচে মাটি ছিল না, মাথার উপরে ছাপ ছিল না, এমন একটা সিচুয়েশন। প্রায় না খেয়ে দিন যাপন করতে হতো। সেই সিচুয়েশনে আমার নানু আমাদেরকে অনেক হেল্প করছে, তার কাছে নিয়ে আসছে। সে অনেক পড়ছে, সে মারা গেছে, আল্লাহ তাকে বেস্টনশিপ করুক। সে আমাকে নামাজ থেকে শুরু করে কোরআন থেকে শুরু করে সব শিক্ষা দিয়ে সে আমাকে বড় করতে বলছে আমার মাকে। আর আমি যখন ক্লাস 2 থেকে সিটে উঠবো, কিন্তু আমি পয়লা বৈশাখে আমি বাবার সাথে বেড়াতে গেছি, যাওয়ার পরে সেখান থেকে আমার বাবা আমাকে রান্নায় নিয়ে যায়, ফার্স্ট টাইম তার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে দেখি যে এক মহিলা বলতেছে এটা তোমার আম্মু, বলতেছে এটা তোমার আম্মু। আমি বলছি না, আমার আম্মু তো আমার বাসায়, আমার আম্মু আমার বাসায়, এই মহিলা আমার আম্মু হতে যাবে কেন? আমি আন্টি বলি তাকে, আমাকে সে খাওয়ায়, সে আমাকে বলে যে আমার আম্মু ভালো না, আমার আম্মু ভালো না, বিধায় আমার আব্বু তাকে বিয়ে করছে, সেই আমার মা, আমার মা, আমি নাকি তার পেটে জন্ম নিচ্ছি, সে নাকি আমাকে আমার মার কাছে দিয়ে দিচ্ছে। তারপরে সেখান থেকে আমি ঘুরে টুরে রমনায় চলে গেলাম, খাওয়া দাওয়া করে দুপুরে ওই সৎমার বাসার থেকে। দুপুরে চলে যাওয়ার পরে আমি রমনায় আব্বু আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমি রমনা থেকে আমাকে এটা সেটা খেলনা টেলনা কিনে, খাবার দাবার কিনে বেশ অনেক ফটো তুলছে আমাকে। আমি যখন ক্লাস 2 পড়ি তখন তো আমি বাংলাদেশ শিশু একাডেমিতে আম্মু আমাকে নৃত্য শেখাতো। তো আমি থার্ড ইয়ার পর্যন্ত আমি শিখতে গেছি, দেন আমার নামটা মারা গেছে, তো এই জন্য আমি শিখতে পারিনি। তা আমি ওই যে ঘুরতে গেছি বাবার সাথে, বাবা আমি কিভাবে নৃত্য করি, বাবা যখন শুনলাম আমি নৃত্য শিখছি, আমি নৃত্য শিখতেছি এতটুকু বয়সে, তখন বাবা আমাকে বললো তুমি কি কি নৃত্য শিখছ আমাকে দেখা। তা আমি দেখালাম, আব্বু ফটোগ্রাফার, তো আব্বু আমাকে শ্যুট করলো, আমি যেভাবে নৃত্য করলাম সে শ্যুট করলো, কি কি গানে আমি নাচতে পারি সে দেখলো, পরে বলতো সে ভালোই। তো ওই সিচুয়েশনে সে ঘোরা টোরা শেষ, আমি বাসায় চলে আসি, আব্বু আমাকে বাসায় দিয়ে যায়। তো বাসায় দিয়ে যায় সেই সিচুয়েশনে আমার মা আমার জন্য ওয়েট করতে থাকে যে আমি কখন আসবো। রাস্তায় বসেছিল দেখলো হঠাৎ করে রিক্সা দিয়ে আমি আমার বাবার সাথে আসতেছি, আমার বাবা আমাকে জড়া ধরে রাখছে, আমি আমার বাবাকে জড়া ধরে রাখছি যে আমার বাবা আমি পাইছি, আমার বাবা আস চাললাম আগে আমার বাবা দিয়ে দিছে। আমি যাকে না তাকে শুধু বলতাম আমার বাবাকে আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ নিয়ে গেছিল, আল্লাহ দিয়ে দিছে। তো আমি যখন আসলাম আম্মা আমাকে জড়া ধরে বলে, আব্বুরে যে তুমি কেন নিয়ে গেছো আমার সন্তানকে, তুমি এতই যখন তোমার টান ছিল তুমি আগে আসলে না কেন, এখন কেন তুমি দরদ দেখাইতে আসছো, যখন আমি তোমারে টাকা পয়সা দিয়ে তুমি যা বলছো আমি তাই করছি, যেটা বলছো সেটা শুনছি, সেই সিচুয়েশনে কেন তুমি আসলে না, এখন আসলে কেন তুমি বলে আমার বাবা বলে যে তোর কোনো কথার উত্তর আমি দিতে পারবো না, তুই ভালো না, এজন্য আমি চলে গেছি, আর তোর সাথে সংসার করা আমার সম্ভব না। আমি শুধু শুনতেছি, আমি শুধু একটা কথা বলতেছি, আব্বু ঝগড়া করো না, আমার ভালো লাগে না, আমি ভয় পাই, ঝগড়া করো না, আম্মু কিছু বললো না, আম্মু শুধু কান্না করে তোমার জন্য, আম্মু তোমার অনেক ভালোবাসে, আমিও তোমার ভালোবাসি, কিন্তু তোমার কখনো আমি ফিরে পাইনি, আল্লাহ আমাকে দিয়ে দিছে তোমাকে। আব্বু শুনে তখন আম্মু কেঁদে দিল, আমাকে নিয়ে নানা ব্যবসায় চলে গেল, ভিতরে ঢুকে গেল। দেন আমার বাবা তখন রিক্সা নিয়ে চলে গেছে, একটা নাম্বার দিল আর বলল যে আমি চলে যাচ্ছি। আব্বু চলে গেছে আর কোনো খোঁজ খবর নাই। হঠাৎ আম্মু যে আমার একটা ভরণ পোষণ, আমি তো বড় হচ্ছি, যেহেতু সে বাবার অধিকার নিয়ে আমার কাছে চলে আসছে, সেক্ষেত্রে আমার মা তারপর আমার মামারা সবাই রেগে গেছে যে এতদিন আসলে এখন আসছে কেন। এই জন্য আমার মামা আমার আম্মুর তিন না চার নম্বর ভাই উনি বলতেছে যে ওরে কেন রাখবি, তুই যে তুই তো দুধ কলা দিয়ে তাল সাপ পুষতেছিস, ওরে ওর বাবার কাছে দিয়ে দে, যেহেতু আসছে নাই তো দিয়ে দে। তখন আমার মা বলেন না আমার সন্তান আমি দিব না, দরকার পড়লে আমি তোমাদের এখানে থাকবো না, আমি চলে যাব, আমার সন্তানরা আমি বুকে নিয়ে রাস্তায় থাকবো, ভিক্ষা করে খাওয়াবো, কিন্তু আমার সন্তানরা আমি ফেলবো না। তখন আমার নানু বলে যে না আমার বাড়ি আমার ঘর, আমার মেয়ে নাতিন এই বাসায় থাকবে, আমার সাথে থাকবে। তখন আমার নানুর সাথে এক ধরনের বার্গেটিং হয় আমার মামাকে, আমরা বলে যে ঠিক আছে তাহলে তুমি থাকো তোমার মেরে নিয়া, আমরা তোমারে দেখতে পারবো না। তো এই পর্যায়ে এক কথা এগুলো গেছে, যাওয়ার পরে আমার মা এভাবে দিন যাপন করতেছে, আমি স্কুলে যাচ্ছি। দেন সবাই বললো এক পর্যায়ে যে তুই ওর বাবার নামে কেস কর, যে ওর বাবা ওর কোনো ধরন পোষণ দিচ্ছে না, তা এখন কেন দাবি করতে আসছে, কোন দিন তোর মেরে নিয়ে চলে যাবে। তো সেই সিচুয়েশনে আম্মু সবার কথা শুনে কেস করলো, কেস করে মহিলা সমিতি অফিসে গিয়ে আব্বুর নামে কেস করলো। করার পরে ওইখানে আব্বুরে একটা লেটার পাঠালো, আব্বু আসলো, এসে তারপর একটা ওইখানকার কি আসে বিষয় আসছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু দেখছি যে আব্বু আমাকে জিজ্ঞেস করছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে একবারে চলে আসো, আমাকে এই কথা বলছে একা নিয়ে। তো আমি বলছি যে না আমি আমার মার কাছে থাকবো, আমি তোমার কাছে যাবো না। তো বলতেছে আমি তোমার অনেক চকলেট দিবো, অনেক আদর করবো, তুমি যা চাবো আমি তোমার তাই দিবো, তোমাকে তোমার দিদাদের সাথে রাখবো। আরে না আমি যাবো না, আমি আমার মার কাছেই থাকবো, আম্মু কান্না করবো, আমি চলে যাই। পরে এটা বলার পরে আমি আমার বাবার কাছ থেকে দৌড়ে গিয়ে আম্মুর কাছে চলে গেছি, তখন বেলি রোডে মহিলা সমিতি অফিস। সেই সিচুয়েশনে আমার বাবা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়েছে, তখনের পরে আমি একটু ভয় পেয়ে গেছি। আমি আমার মাকে জড়া ধরে রাখি, আমার মামি ছিল, ওই যে মামা বলছে যে দুধ কলা দিয়ে কাল সব পুষতেছিস, ওই মামার বউ, তো ওই মামি ছিল, মামি যথেষ্ট হেল্প করতো। মামি আসছে, মামি বলতেছে যে আমরা সন্তান দিব না, আমার মার সাথে নানুর সাথে সাপোর্ট দিচ্ছি যে আমি দিব না সন্তান। সেই সিচুয়েশনে বলার পরে আমি তখন শুধু শুনতেছি, আমাকে প্রশ্ন করলো এক মহিলা, তিনি অনেক সিনিয়র, এখনো তার ফেসটা ভাসে, কিন্তু আমি মানে সে আমাকে প্রশ্ন করলো যে তুমি কি তুমি কার কাছে থাকবা, তুমি তোমার বাবার কাছে থাকবা না তুমি তোমার মার কাছে থাকবা। তখন আমি বললাম যে না আসলে আমি আমার বাবা আমি বাবার কাছে যাব না, আমার বাবা কেমন করে যেন তাকায় আমার দিকে, আমার ভয় লাগে, আমি মার কাছেই থাকবো। তখন বলে তুমি তোমার বাবার কাছে কি চাও, আমি কিচ্ছু চাই না, আমি আমার মার কাছে চাই, আমি আমার মাকে চাই। তখন আমার মা বললো যে আমার মাকে প্রশ্ন করলো আপনি কি চান, তখন বললো যে আমি চাই আমার সন্তানের ভরণ পোষণ, আমি বলি না যে ওকে আমার ভরণ পোষণ দিতে, আমার মাকে ডিভোর্সও দেয়নি উনি, তো ভরণ পোষণ দেওয়ার জন্য বলছে। তো আমার বাবা এক পর্যায়ে রাজি হয়ে গেল, দেন হচ্ছিল না, তারপরে সে রাজি হলো, সে দেখা গেল যে ১০০ টাকা দেন আপেল টাপেল, ওইখান থেকে চলে আসার পরে সে মা প্রত্যেক মাসে মাসে ১০০ টাকা করে দিতা, আর ভরণ পোষণ কি যে সে আমাকে ফল ফ্রুট দিয়ে, আমার এক মামা ছিল আমার খালাতো ভাই, সে আপনার যে গুলিস্তান যে মসজিদটা ওইটাতে জব করে, তো ইলেকট্রনিকে, ওই মামা বলতেছে যে ওই মামার সাথে কন্ট্যাক্ট ভালো হয়েছে, তার তার রিলেশনও ভালো মামার সাথে, জাবেদ মামা, জাবেদ মামাকে বলতেছে যে এগুলো দিয়ে গেছি, এগুলো তোমার বোনকে তুমি দিয়ে দিও, তো পাশাপাশি পরে আমাদের ফুল ফ্যামিলি হচ্ছে পাশাপাশি। তো আমার মামাকে দিয়ে দিয়ে বিয়ের মানে দেওয়ার পরে আমার মামা সেগুলো নিয়ে আসে, নিয়ে এসে বলে যে হিন্দিতে কথা বলে আমার মামারা, তো বলতেছে সেলিনা বাজি, মানে বোনকে ওনারা বাজি বলে, তো বলতেছে আপা এই যে আপনার হাজবেন্ড এগুলো দিচ্ছে আপনার মেয়েকে। তখন বলতেছে যে কি দিছে, তো বলতেছে যে 100 টাকা দিছে আর এগুলো এগুলো না দিলেই তো চলতো, আমি তো আমার মেয়ে ভরণ পোষণ করতে পারি। তো আমার বাবাকে ফোন দিল, দেওয়ার পরে বলতেছে যে তুমি এগুলো কি পাঠিয়েছো, বলতে আমি আমার মেয়েকে আমার যতটুকু অ্যাভেলেবল আমি ততটুকু দিচ্ছি। তো এভাবে প্রায় যাচ্ছে দিন যাচ্ছে তো যাচ্ছে, তো এক পর্যায়ে বাবা আমাদেরকে ভুলেই গেল, কয়েকদিন দেওয়ার পরে ভুলে গেছে, সে আর কোনো খোঁজ খবর রাখেনি। তো আমার বাবা তখন আমরা তার খোঁজ নেওয়ার জন্য ইয়েতে যাই, গাজীপুরে যাই, গাজীপুরে যাওয়ার পরে সেখানে তাকে পাই না, অন্যদিকে তাকে দেখি যে সে এক জায়গার থেকে আরেক জায়গায় আমাদের জন্য চেঞ্জ করে, সে গাজীপুরেই থাকে বাট সে জায়গা চেঞ্জ করে ফেলে। দেন চেঞ্জ করার পরে তাকে আমরা খুঁজে পাই না, তো আবার মহিলা সমিতিতে যাওয়ার পরে ওই অফিসে গিয়ে বলা হয় যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন এমন সে তো কোনো ভরণ পোষণ দিচ্ছে না। তো আরেকটা লেটার যায়, তখন তার নামে কেস হয়ে যায়, ওয়ারেন্ট বের হয়। সেই সিচুয়েশনে আমার বাবা আম্মুর সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করার পরে আম্মুকে বলে যে দেখো আমি ভরণ পোষণ জ্বালার আমি সব দেবো, তুমি এই কেসটা তুলে ফেলো, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আসলে আমি একটা ঝামেলার মধ্যে পড়ে এই ঘটনাটা হয়েছে। তো আম্মু বলে যে হয়েছে হয়েছে, তুমি আমার কাছে মাপ চাইছো, আমি তোমার মাফ করে দিছি, তোমার তো একটা সন্তান আছে, তুমি এত বছর পর, আমি ওকে চাইছি তোমার ছাড়া বড় করতে, কিন্তু তুমি কি করছো যে তুমি ওরে দেখা দিয়ে দিস, এখন তুমি তোমার মেয়েকে সামলাও, আমি কি করবো আর, আমার কোনো কিছু করার নাই। তো আমার মা এইভাবে বলে কেস তুলে ফেললো, তার মিষ্টি মিষ্টি কথায় আর কি, আমার বাবা খুব সুন্দর মিষ্টি কথা বলতে পারে, তো সে মিষ্টি কথায় মানে আম্মুকে পটায় ফেলছে, আম্মুর কেস তুলে ফেললো। তুলে ফেলার পরে শুরু হলো 200, 300, 500 এভাবে কত কত 800 টাকা দেয়। দেওয়ার পরে সে আমাকে শীতের কাপড় খাবার দাবার এভাবে দিতে দিতে হঠাৎ একদিন আমরা আমার নানুটা মারা যায়। মারা যাওয়ার পরে তখন আমার বাবাও চেঞ্জ হয়ে যায় যে এখন তো পাশে নাই, কে আমাদেরকে খরচ দিবে, কে আমাদের, আমরা যে একটা আইনের সাহায্য নিব কেস করবো সেখানেও তো টাকার দরকার আছে, কে দিবে, আমার নানু ছাড়া তো কেউ দিবে না, কারণ মামারা তো আমাদেরকে লাইক করে না। তো এই জন্য সে কি করলো, আবার ব্রেকআপ তার সাথে রিলেশন, আম্মা আমি নানুতে বাসায় থাকি, এভাবেই তাকে খুঁজতে থাকে আম্মু আমাকে সাথে করে নিয়ে নিয়ে, আর আমি এখানে পড়াশোনা করতে থাকি। তো আমার নানু মারা যাওয়ার পর থেকেই আমার বাবা একটু তার মানে সাহসটা বেড়ে গেছে যে সে আমাদেরকে কোনো কিছু দিতে চাচ্ছে না। এইভাবে যেতে যেতে হঠাৎ আমি তখন একটু মানে ক্লাস 2 থেকে ছুঁয়েতে চলে গেলাম, ছুঁয়েতে যাওয়ার পরে ওই আমার নানুটা মারা গেল, নানুটা মারা যাওয়ার পরে আমি তখন একটু বুঝি, তখন আমার মাকে প্রশ্ন করি, মা বাবা কেন চলে যায় বারবার, কেন ফিরে আসো না, কি হয়েছে আমার বলো না কেন তুমি। তখন বলে যে আসলে তোমার বাবা আরেকটা বিয়ে করছে, আর আমি কি, হ্যাঁ আমি তো শুনছি, সে মহিলার সাথে আমি দেখা করছি, সেখানে আমি একটা ছোট বাবু দেখছি আর একটা বড় বাবুনি দেখছি। তো বলতেছে বড় বাবুনি বলতে, আমি কি, হ্যাঁ আম্মু আব্বুকে বাবা বলে ডাকছে, আর একটা তো ছোট বাচ্চা। তো বলতেছে যে তুমি দেখছো, আমি বলছি হ্যাঁ, চলো কোথায় দেখছিলাম, আম্মু আমি কোথায় দেখছি বলতে পারি না, তবে আমি নাম শুনছি মুগ্ধা, আমাকে নিয়ে গেছে। তা আম্মু আমাকে নিয়ে বলছে তুমি চিনবা, আমি বলছি হ্যাঁ আমি চিনবো, আম্মুর সাথে আমি রিক্সা করে মুগ্ধা চলে গেল। এভাবে খুঁজতে 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 সারাদিন পার হয়ে গেল, বাবাকে আর খুঁজে পেলাম না। তো আমার বাবা আর খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না, হঠাৎ একদিন আমার মামার কাছে 500 টাকা দিয়ে কিছু ফল দিয়ে বাবা চলে যায়, আর একটা নাম্বার, আরেকটা নাম্বার আমাদের জন্য নাম্বারও সে দিনের পর দিন চেঞ্জ করতে থাকে। আর আমরা যদি তার খোঁজ খবর নিতে যাই, তো হঠাৎ একদিন জানতে পারলাম সে গাজীপুরে স্টুডিও দেন, ওইখানে সে স্টে নিয়ে থাকে। তো ওইখানে ওই যে আমার সৎমা সে গার্মেন্টসে চাকরি করে, মানিকনগর থেকেই তাদের সাথে রিলেশন হয়েছে। তো তাদের সাথে রিলেশন হওয়ার পরেই তারা ওইখান থেকে গরিবান গরিব গার্মেন্টস থেকে আমার বাবার সাথে রিলেশন হয়েছে। হওয়ার পরে যখন আমি জানতে পারলাম যে হ্যাঁ, ওই আমি আমার মাকে যখন প্রশ্ন করলাম যে মা বাবার সাথে কিভাবে রিলেশনটা হয়েছে, তখন বলে যে তোমার বাবার নিচে স্টুডিও করে দিছিলাম, তোমার বাবা কি কাজ করবে, তো তোমার বাবাকে তোমার নানু স্টুডিও করে দিছে, আর উপরে ছিল গার্মেন্টস, পরিধান গরিব গার্মেন্টস মানিকনগর। তো সেখানে আমার বাবাও ওই গরিবান গরমীর গরিবে একটা শো হচ্ছিল, হওয়ার পরে আমার বাবা সে শোতে যায় ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, তো তার সহপাঠীদেরকে নিয়ে। তো তারপর এক পাশে ওর মহিলার সাথে রিলেশন হয়ে যায়, রিলেশন হওয়ার পরে তার সাথে সে বিয়ে করে ফেলে। দেন মহিলার যে প্রথম সন্তানটা সেটা তার আগের ঘরে, আর দ্বিতীয় সন্তানটা আমার বাবার। এভাবে সম্পর্ক হতে থাকে হতে থাকে। আমি তখন মানে তখন নাকি আমি 2 বছরের বেবি ছিলাম, তো আমার 1 বছর তো সে আমাকে পেটে দিয়ে আমার মার কাছ থেকে চলে গেছে, আর সে আবার রিটার্ন আসে, যখন আমার মা টাকা দেয় তখনই রিটার্ন আসে, যেমন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আমার নানুদের কাছ থেকে নিয়ে নিয়ে আমার মা দিত আমার বাবাকে, বিদেশ যাবে সেক্ষেত্রে। তো এগুলো করতে করতে তো বাবা নাকি হঠাৎ বাবাকে টাকা দেওয়া বন্ধ করে দিছে, বাবা নাকি আমাদেরকে ছেড়ে আবার চলে গেছে, আবার টাকা দেয় আবার চলে আসে, এভাবেই সে করতে থাকে। তারপরে সে বিয়ে টিয়ে করে আম্মু হঠাৎ জানতে পারলো সর্বরাতে, সর্বরাতে জানতে পারলো যে সর্বরাতের দিন আমার নানু আমার বাবাকে অনেক ওই যে আপনার কি বলে যে পাকিস্তানি যে ড্রেস গুলো পরে না, যে হুজুর যে বড় বড় মানে কাবলি ড্রেস, হ্যাঁ ওগুলো আমার বাবাকে বানায় দিচ্ছে। তারপরে হচ্ছে আমার বাবাকে একটা জায়নামাজ গিফট করছে যে হজ থেকে নিয়ে আসছিল আমার নানু। তারপরে আমার নানু গিফট করার পরে বলছে যে এটা সর্বরাতে তুমি পড়ো আর নামাজ পড়তে চাও। তো আমার মা আমার নানু বাজার টাজার করে দিচ্ছে, আমার বাবা তখন 1 টাকাও দেয় না আমার মাকে। তো তখন আমার বাবা নামাজ পড়তে যাবে, আমার মা রান্না বান্না করলো, খুব সুন্দর একটা মানে কি বলবো হ্যাপি ফ্যামিলি। তো আমার আমি তখন খুব ছোট, আমার মা আমাকে বেডে শোয়া রেখে আম্মু কাজ করতেছে, বাবা আসলো স্টুডিও থেকে এসে বললো যে আমাকে ড্রেস দাও আমি গোসল করবো নামাজে যাবো। তা আমার মা রোজা ছিল সারাদিন, রোজা টোজা খুলে আব্বু তো বললো যে আমি তো রোজা ছিলাম, দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়নি, নামাজটা শেষ করে ফ্রেশ ফ্রেশ আমি তোমাকে দিচ্ছি। তো সে সিচুয়েশনে আব্বু ওয়েট করলো আমাকে নিয়ে নাকি খেলাধুলা করতেছিল। তো আম্মু সেদিন অনেকটা বেশি হ্যাপি মুডে ছিল বাবা। তো বাবা কি করলো যে আমি আমি ঘুমিয়ে পড়ছি পর্যায়ে, তো আমার মা নাকি বাবাকে সবকিছু দিল, বাবা গোসল টোসল সেরে জানামাসে চলে গেল ইয়েতে মসজিদে। যাওয়ার পরে বলতেছে যে সেদিন রাতে আর আসেনি, সেদিন রাতে আসেনি, পরের দিনও আসেনি সে। এভাবে আম্মু অনেক টেন্স হয়ে গেল যে এটা কি হচ্ছে, এখনো আসে না। তো আম্মু খুব ভয় পেয়ে গেল যে এখনো আসে না, আমি তো খোঁজ খবর নিই। তো আমার এক আব্বুর এক ফ্রেন্ড তো বয়স্ক আঙ্কেলকে বলার ফোন করে জিজ্ঞেস করলো যে ভাই পিয়ার তারিনের আব্বু তো আসতেছে না, তো তারিনের আব্বু কোথায়? তো বলতেছে যে তারিনের আব্বু তো আসলে কি বলবো আপনি তো বিশ্বাস করবেন না, আসলে আমি এটা বলতে চাচ্ছিলাম না, তারপর বাধ্যতামূলক আপা আমি আপনাকে তো ছোট বোনের মতো দেখি, তাই আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার হাজবেন্ড আর একটা বিয়ে করে ফেলছে। আম্মু শোনা বলে দিলে না আপনি এটা ফান করতেছেন, আমি বিলিভ করি না, কারণ আমার হাজবেন্ডকে আমি চিনি, কারণ আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি। আর আমার আম্মু হচ্ছে বেন্ডে আমার বড় মামা আমার ফুপিকে বিয়ে করছে, দেন আমার মার সাথে অ্যাফেয়ার হতে আমার মার সাথে বিয়ে হয়েছে। তো আমার আম্মু যেদিন ভেঙে গেছে আমার বাবার সাথে, সেদিন আমার মা পরের দিন আমার নানু নিয়ে চলে আসছে, দেন ভালো ধুমধাম করে বিয়ে দিচ্ছে যে কেউ যেন না জানতে পারে। তো ওই যে ওই তখন থেকে আমার বাবার একটা খুব ছিল যে আমার মার ভালো অ্যাবিলিটি, সে আমার মার কাছ থেকে টাকা নিতে পারবে, সে মানে নিজেকে স্ট্যাবল করতে পারবে। তো এটা আমি গেস করতেছি তার অ্যাটিটিউডে। তো আমি যখন নাকি শুনলাম আম্মু বলতেছে চাঁদের মধ্যে দাগ আছে আমার হাজবেন্ডের মধ্যে, সেটা নাই, আমি ওরা অনেক বিলিভ করি, অনেক ভালোবাসে, ও এটা করতে পারবে না, কারণ আমার মা বাবা এক ব্রাশে ব্রাশ করতো, এক প্লেটে খাওয়া দাওয়া করতো, তারা একটা বালিশ ইউজ করতো, তো তাদের মধ্যে কিভাবে এই রিলেশনটা হবে, যে ডিস্টেন্সটা এটা পসিবল না। সেক্ষেত্রে এভাবে আম্মু তখন তো শক, তারপর এটা জাস্টিফাই করলো, দেখলো যে হ্যাঁ এটা রিয়াল বিয়ে করছে। তারপরে যে আমার মা আমার নানুদের বাসা চলে আসলো আর এইভাবেই আমার দিন যাচ্ছে। তারপরে ওই আমি যখন আমার নানুটা মারা গেল, ওই আমাদের অবস্থান তো একদমই লো হয়ে গেছে, তো আমার বাবা একটা সুযোগ পেয়ে গেছে, তো আমিও যে আমার মার সাথে গেলাম বাবাকে খোঁজার জন্য মুগ্ধা। মুগ্ধা যাওয়ার পরে সেখানেও তাকে পাইনি, হঠাৎ ওই যে সে টাকাটা দিল, তখন তার সাথে যে কন্ট্যাক্ট, যে সে গাছের থাকে তার সাথে এই আমার কন্ট্যাক্ট। তারপর তার ওইখানে গেলেন, গিয়ে দেখলাম যে আমার বাবা বসে আছে। বাবাকে দেখে আমি খুব খুশি যে আমার বাবা, আমি বাবাকে বললাম বাবা তুমি এতদিন কোথায় ছিল, আমি তোমাকে কত খুঁজছি, কেঁদে দিছি। কেঁদে দেওয়ার পরে আমার বাবা বলতেছে যে তোমরা কেন আসছো, হ্যাঁ কেন আসছো, ঝাড়ি মেরে বলতেছে কেন আসছো এখানে, হ্যাঁ আমার ঘরে অশান্তি করতে আসছো, হ্যাঁ তোমাদের কারণে আমার লাইফ নষ্ট হয়ে গেছে। তো আম্মু বলতেছে যে লাইফ নষ্ট হয়ে গেছে তো তুমি ব্যাক করলা কেন, কেন ব্যাক করলা আমার মেন লাইফে, আমার লাইফে কেন ব্যাক করলা। তো এক পর্যায়ে আম্মু আব্বুর সাথে একটা মানে বাজেটিং হয়ে যায়, আব্বু আম্মুকে ধরে ইচ্ছে মতো মারে, মেরে আম্মুর নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। আমি এই সিচুয়েশন দেখে আমি শক, আমি কি করবো আমি বুঝতেছি না। তো আমি ভয় পেয়ে গেছি, আমার জ্বর এসে পড়ছিল নাকি। তারপরে সেই সিচুয়েশনে ওইখান থেকে মাছ খাওয়ার পরে বাবা আমাদেরকে পাশে তুলে দেয়, দেন সে কিছু টাকা দিয়ে দেয়, আমরা চলে আসি। আসার পরে আম্মু বলে যে বলে আব্বু বলছে যে আমাদেরকে খাওয়ান খরচা দিবে, এইভাবে সে দিতে থাকে দিতে থাকে। 800 টাকার থেকে হলো 900 টাকা, 900 টাকা থেকে 100 টাকা করে শুধু বাড়তেছে বাড়তে বাড়তে। তো আমি বেশ খানি ক্লাস 4-5 আমি আইডিয়াল থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমার আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, যেই আমাকে জিজ্ঞেস করতো তোমার বাবা কোথায়, আমার বাবা না অনেক দূরে থাকে, আমি আমি কাউকে বলতে পারতাম না, যে আমার সবাই বলতো স্কুলের টিচাররা বলতো তোমার বাবাকে নিয়ে আসো তোমার বাবাকে নিয়ে আসো। তখন আমি খুব কান্না করতাম যে আমার বাবা আসবে না, আমার বাবা আসবে না, আমার বাবা অনেক দূরে থাকে। তো বলতো তোমার বাবা কি বিদেশ থাকে, তো বলতাম যে না। তো বলতো যে তুমি না বলতে এতদিন তোমার বাবা মারা গেছে, তো আমি বলছি না আমার বাবা বেঁচে আছে, আল্লাহ ব্যাক করে দিছে আমার বাবাকে, আমার কাছে দিয়ে দিছে, আমার বাবা এখন অনেক দূরে থাকে। বলার পরে আমাকে সেখান থেকে প্রশ্ন করলো যে ঠিক আছে তুমি তোমার মাকে নিয়ে আসো, তোমার মার সাথে কথা আছে, আমার প্রিন্সিপাল। তো সে আমি আমার মাকে বললাম আম্মু আমি তো বের হয়ে আসতেছি, আমি খুব ভালো রেজাল্ট করি, আমাকে এখান থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আমি খুব ভালো রেজাল্ট করছি আমার মার্কশিট, আমি অল সাবজেক্টে A+, হ্যাঁ আমি A-grade, আমার ইংলিশ ম্যাথ এভরিথিং অল সাবজেক্টের আমি পারফেক্ট মানে রেজাল্ট আসছে। তো স্যারও খুব মানে আমাকে নিয়েও হয়েছিল এই যে এমনিটা খুব ভালো, আমি তার সাথে কথা বলতাম না, ফার্স্ট বেঞ্চ অলওয়েজ আমি ফার্স্ট বেঞ্চে বসতাম, আমার পেছনে আমি বসতাম না, আর আমার সাথে মানে সবার সাথে তেমন একটা কথা হতো না, কিন্তু আমার
ইংলিশ মিডিয়াম ছিল প্রথম,
হ্যাঁ হ্যাঁ,
এবং তারিনের অ্যাকসেন্ট এবং স্পেশালি ওর প্রোনাউন্সিয়েশন এটা অবশ্যই অবশ্যই ইট সাউন্ডস রিয়েলি গুড, এবং সবকিছু মিলিয়ে আমরা এগুলো তো ঠিক আছে তারিন, বাট তারিনের জীবনের যে কথাগুলো আমরা শুনছি সেইখানে তারিনকে আগলে রেখেছেন যে সত্তা তার নাম, তিনি হচ্ছেন মা, এবং মায়ের বাইরে কোনো কিছুরই প্রভাব কখনোই তারিনের জীবনে পড়েনি,
এখনো পড়েনি,
এবং মা সত্তার পক্ষে হয়তো সম্ভব যে সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত ক্লেশ যা কিছুই আসে না কেন সবকিছুকে পদদলিত করে তার সবচাইতে প্রিয়তম ওই মানুষটিকে, তার নারী ছাড়া ধন, তার সন্তানকে এভাবে আগলে রাখা যায়।
সে আজকে 22 বছর যাবত সে আমার জন্য তার সুখ ত্যাগ করছে, তার অনেক বিয়ে প্রপোজাল আসছে, সে আমার জন্য বিয়ে করেনি, সে আমার জন্য কোনো ভালো জব করেনি, যে সে যেখানেই জব করতে যায় তাকে অফার দেওয়া হয় বিয়ে, কোনো মানে পার্টি রিলেশনের না, জাস্ট বিয়ে। সে ছিল ভদ্র একটা ফ্যামিলির মেয়ে, আর সে খুব ভালো একটা, তার মানে কি বলবো, তার মাইন্ড মানে খুবই সরল, সে কি বলবো যে সে ইজিতে সবাইকে বিলিভ করতে পারে। আর আমার মা এমন একজন ব্যক্তি যে সে অল্পতে সবাইকে ভালোবেসে ফেলে, সে মানে মানে কি বলবো যে আপনাদের প্রোগ্রামটা যখন শুনে আম্মু তখন সে স্পেশালি আপনার ব্যাপারে গুরু মানে কি বলবো, সে বলে যে আমি যদি আমার আল্লাহ তো আমার মৃত্যুর একদিন আগে অন্তত গুরুকে আমাকে দেখায়, আমি তাকে একদিন যেন দেখতে পারি, এই কথা বলে সে। সে প্রায় বলে, ইভেন সে আসতেও চায়। আমি বলছি আমি কিভাবে কি করবো, তো গত সপ্তাহে আমি বললাম যে আচ্ছা একটা SMS করে দেখি যে আসলে তোমার ভাগ্যে আছে কিনা, তুমি রিয়েল মন থেকে চাইছো?
আপনার মা কি আসছেন সাথে?
হ্যাঁ আম্মু আসছে।
একটু ডাক দিয়ে নিয়ে আসেন তো, এখন ডাক দিয়ে নিয়ে আসেন, বা তুমি একটু টেকনিক্যালি একটু ফোন দাও ওই রুম থেকে নিয়ে আসো, আমাদের সাপোর্টে যারা আছে এগুলো একটু ফোন দিয়ে ডাকো যে মা এখানে আসে।
আসলে মা আপনাকে অনেক বেশি লাভ করে, যখন রেডিও আমারে শুনতো মানে কি বলবো যে আম্মু বলতো যে আমি স্টোরি না বলে আমি একদিন যদি তাকে গিয়ে দেখে আসতে পারতাম, কিন্তু আসলে তার হেলথ প্রবলেম ছিল, সে দুবার স্ট্রোক করছে। সে বলে কি বলবো এই স্টোরি, যে না বলেই বেটার, আমাদের স্টোরি আমাদের মাঝেই থাক, কিন্তু তাই দেখতে পারবো এটাই অনেক কিছু।
এখানে তো একদিন একজন তারিন বসায় এবং আমরা জানি যে প্রচুর পরিমাণে যেসব টেক্সট গুলো আসছে সেখানে অনেকে রিলেট করতে পারছেন যে ধরনের ব্রোকেন ফ্যামিলিতে এই সন্তানরা কতখানি কষ্ট নিয়ে বেড়ে ওঠে। এবং শুধু তাই না, যখন এসব নিয়ে কথা হচ্ছে তখন অনেকেই হয়তো রিলেট করতে পারছেন যে এরকম ব্রোকেন একটি সিচুয়েশনের ভেতর দিয়ে আপনারা যাচ্ছেন, একটা ট্রানজিশন পিরিয়ড পার করছেন, সবকিছুর ঊর্ধ্বে থেকে ওই সন্তানটির জন্য, ওকে ভালো রাখার জন্য, ওর ভালোবাসা পাওয়ার জন্য। এবং এই কথা বলতে বলতে যে মানুষটা এখন স্টুডিওতে ঠিকছেন, বন্ধুরা আমি আমি চাচ্ছি যে তাকে আমাদের অর্থিতে বসবার জন্য তাকে অনুরোধ করলাম। এবং তাইন আপনি প্লিজ আপনি আমার পাশে চলে আসুন, এই চেয়ারে আপনি আমার বসুন।
This track was downloaded from fusionbd.com.
এবং যখন উনি আমার সামনে বসে আছে, তারিনের কাছে আপনার সম্বন্ধে শুনছিলাম এবং তারিন বলছিল যে আমি বহু আগে থেকে যখন অনুষ্ঠানটি করি বারংবার নাকি আপনি বলেছেন জীবন একবার হলেও আমার সাথে আপনার যেন সাক্ষাৎ হয়।
হ্যাঁ বাবা, আমি বলেছি যে আমি মরণের আগে হলেও একদিন আমি দেখবো আমার হিস্ট্রিগুলো, বলবো আমার জীবনের হিস্ট্রিগুলো। বাবা
পৃথিবীতে
আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে বড় করে, আমি কোনোদিন কষ্ট দেয় জুড়ে যেখান থেকে পাচ্ছি সেখান থেকে এনে দিচ্ছি, আমার কষ্ট ভাই বোনদের থেকে টাকা পয়সা চেয়েছে আনছি পড়ার জন্য খরচ এনেছি, ওরা খরচ চালাইছে, আমার খাওয়া দাওয়া চালাইছে, এমনও দিন গেছে আমার ঘরে খাবার থাকে না, এখন আমি অনেক কষ্ট করি মেয়েটাকে নিয়ে, তাও তো বলতে পারি না।
মা আমি শুধু না, এখন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে লাখো মানুষ আছে, আমি বিশ্বাস করি এবং খুব দৃঢ়ভাবে আমি জানি যে তাদের চোখের কোনাতে সবারই পানি এবং সবাই প্রচণ্ডভাবে এই অর্থে লুট লুকাচ্ছে হয়তো যে সমাজ আমার মাকে কোন একটি জায়গায় নিয়ে এসে দিয়েছেন। শুধু পাগলের মতো ভালোবাসার মূল্য কি কখনো এরকম হতে পারে? সব কিছুকে ভালোবাসা দেয় যে মানুষটি বিশ্বাস করে, তার মূল্য কি কখনো এরকম হতে পারে যে মানুষটি সবাইকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, সবকিছুর বিনিময়ে মানুষের মুখে ভালোবাসা, মানুষের মুখে হাসি ফোটাতে চায়, তার জীবন কি কখনো এমন হতে পারে? আমি আমার জীবনে এরকম সম্মান এরকম ভালো লাগার মুহূর্ত খুব কম এসেছে মা। আপনাকে আমি একটি কথা আমার জায়গা থেকে জানাই যে এত সম্মান আপনি আমাকে দিয়েছেন, এত শ্রদ্ধার জায়গা আমাকে দিয়েছেন, এটা কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নাই। আপনাকে স্টুডিওতে ডাকার একটাই উদ্দেশ্য যে আপনি এমনই একজন মা, সবকিছুর বিনিময়ে সবকিছুর ঊর্ধ্বে রেখে আপনার এই নারী ছেড়া ধন আপনাদের সন্তানটিকে ভালো রাখার জন্য জীবনের সবটুকুকে সঁপে দিয়েছেন। আমি সারা জীবন জুড়ে যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনার পা ধরে যদি আমি পড়ে থাকি, তারপরেও এই কৃতজ্ঞতার ঋণ কখনো শুদ্ধ হয় না। আর সে আপনার মুখ আপনার বিষয়ে যখন জানতে পারি তারিনের মুখ থেকে যে আপনি নাকি সবসময় বলেছেন, সবসময় চেয়েছেন যে এই মানুষটির সাথে যদি আমি একবার দেখা করতে পারি, আমি আপনাকে জানাচ্ছি মা, আমি ধন্য আপনাকে সামনে পেয়ে, আমি ধন্য আমার হট সিটে আপনাকে বসাতে পেরে, আমি ধন্য আপনি আমার সামনে এখন বসে আছেন। আমি লাভগুরু জায়গা থেকে একবার অনুষ্ঠান করতাম, এখন গুরু হেতেশাম নামে এখানে কন্টিনিউ করছি। আমার সমস্ত সত্তা সমস্ত পরিচয় আজ প্রাণবন্ত হয়ে উঠল, আজ সত্যিকার অর্থের প্রাণ পেল, মা আপনি সম্মানিত করেছেন আমাকে। চাইতে আনন্দের, চাইতে সম্মানের আর কিছু হতে পারে না।
আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি, তুমি যেগুলো কথা বলো আমার ভিতরের কথাগুলো বলে ফেলো, আমি তুমি কেঁদে উঠি। আমি কোনদিন ওর পাশাপাশি হতে পারতাম তাহলে আমি সব কিছু বলতাম, আমার জীবনের লাইফের কথা। আমি ওর বাবাকে অনেক ভালোবাসতাম, ভালোবেসে অনেক টাকা পয়সা দিয়েছি, অনেক কিছু করেছি শুধু বেঁচে আছি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর কি।
আপনি যদি শুনে থাকেন আমাদের এই অনুষ্ঠান, অনিয়ারে যদি পৌঁছে যায় এই কণ্ঠস্বর আপনাদের কাছে, আপনার কাছে স্পেশালি তারিনের বাবার উদ্দেশ্যে বলি, যদি সত্যি এই কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছে থাকে, বহু ক্যারিশমেটিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই ভালোবাসার বাংলাদেশ, এমন অনেক অতি প্রাকৃত অতি প্রার্থিব ঘটনা এই ভালোবাসার বাংলাদেশ থেকে সৃষ্টি হয়েছে। আজও যদি অতি প্রাকৃত কিছু ঘটনা ঘটে যায়, যদি এই ভালোবাসার স্বীকৃতি সত্যিকার ভাবে ফিরে আসে কখন এই মানুষগুলির কাছে, আমি ধন্য গুরু এতসামের জায়গা থেকে, ভালোবাসার বাংলাদেশের জায়গা থেকে এবং এই অনুষ্ঠানটির জায়গা থেকে অন্যরকম একটি মর্যাদায় চলে যাবে আমাদের এই অনুষ্ঠান। এবং বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তারা জানেন, এবং তা আমি বুঝতে পারি খুব স্পষ্টত এই জায়গা থেকে, যে কি পরিমাণ উদ্বেলিত হয়েছে আপনাদের হৃদয়, কি পরিমাণ ভারাক্রান্ত এবং কষ্টে আছেন আপনারা, এইটা জেনে যে একটি মা তার জীবনের সমস্ত কিছু নিঃশেষ করে দিয়েছে, একটি মায়ের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে প্রতারিত করা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ না, মুখ বুঝে সহ্য করেছেন এই মা সমস্ত কিছুকে, শুধু সব কিছুর বিনিময়ে চেয়েছেন মা সন্তানটি ভালো থাকুক। মা আপনি সফল এই ভেবে যে আমি যে অ্যাটিচিউড দেখতে পাচ্ছি তারিনের কথোপকথন, তার প্রেজেন্টেশন, কথা বলার সময় তার মুখের যে অভিব্যক্তি, সবকিছু আমাকে বলে দিচ্ছে যে আজকের তারিখ পর্যন্ত আপনি সফল হয়েছেন অন্তত তাকে মানুষ করার ব্যাপারে। এবং আর বাকি জীবনগুলো বাকি পথটাকে যদি আমরা কিছুটা মসৃণ করতে পারি, সব মিলিয়ে তারিন যদি এত উপরে উঠতে পারে যে জায়গাতে উঠার স্বপ্ন আমরাও হয়তো দেখিনি, সেই স্বপ্ন কেউ ছাপিয়ে যায় এমন একটি জায়গায় যদি তারিন কখনো পৌঁছে যায় মা, তাহলে আমরা বিশ্বাস করবো আমরা সার্থক। আর সেদিনই বুঝবো মা সত্যিকারের ট্রিবিউট আপনাকে দেওয়া হলো, সত্যিকারের সম্মান আপনাকে জানানো হলো, সত্যিকারের শ্রদ্ধার জায়গায় আপনাকে বসানো হলো। যে বাংলাদেশকে মায়ের জায়গাতে মানুষ রাখে, যে বাঙালিরা সর্বক্ষণ বলে যে বাংলাদেশ আমার মায়ের মতো, সেরকম একটি মা বসে আছে এখানে, বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে ভালোবাসার বাংলাদেশের এই হট সিটে বসে আছে। এটার যদি সত্যিকারের মূল্যায়ন হয় মা, এবং আপনার এই এতদিনের পরিশ্রম, সমস্ত সুখ আহ্লাদ শখ সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়েছেন, যে ভালো লাগে যে জিনিসটাকে বিনির্মাণে, সেটি যদি সত্যি অনেক বড় কোনো জায়গাতে চলে যায় মা, সত্যিকার অর্থে সেদিন বুঝবো আপনার এই ভালোবাসার প্রাতিষ্ঠানিক রূপ পেল, সেদিনই বুঝবো আপনার ভালোবাসার প্রতিদানে আমরা যারা সন্তানের জায়গায় আছি সত্যিকারের ছবি, সত্যিকারের সম্মান, সত্যিকারের ফুলের শুভেচ্ছা আপনাকে জানানো হলো। তারিন আমি সত্যি সত্যি অনেক 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 গর্বের একটি জায়গা, অনেক কৃতজ্ঞতার একটি জায়গায় দাঁড়িয়েছি, এই জন্য তোমাকে স্পেশালি ধন্যবাদ যে তুমি এমন একটি চমৎকার মুহূর্তের সাক্ষী আমাকে আজকে করে দিলে এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। আমি হয়তো জীবনের শেষ দিনে আজরায়েল যখন নেমে আসবে বলবে যে এতেশাম আর বেশি সময় নাই, চল না ফেরার দেশে তোকে যেতে হবে, আমি হয়তো অনেকগুলো ভালো ভালো স্মৃতির মধ্যে এটাও রিকল করতে পারবো, এইরকম সংগ্রামী একটা মা আমার সাথে দেখার জন্য আকুতি জানিয়েছিল, এটা আমার জীবনে অনেক বড় একটি পথ, অনেক কৃতজ্ঞতা আপনার জন্য।
পৃথিবীর সব কথা খুলে গিয়ে বলিদান দিতে হবে কেন। হৃদয় আছেন কুমিল্লা থেকে, লিখেছেন মেঘা আপু, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারছি না। ইসমাইল হোসেন যুক্ত হয়েছেন গুলশান থেকে, লিখেছেন যে গুরু তারিনাপুর মায়ের কান্নার সাথে সাথে আমি নিজেও কাঁদছি। সাথে আছেন মগবাজার থেকে, লিখেছেন তারিন তোমার লাইফের সাথে আমার অনেক অনেক মিল বন্ধু, আমিও ব্রোকেন ফ্যামিলিতে মানুষ, অনেক কষ্টের পর আমি নিজে এখন একজন অ্যাডভোকেট, তো ভেঙে পড়ো না। রাকিব আছেন গাজীপুর থেকে, লিখেছেন আমাদের সমাজটা কেন এরকম নিষ্ঠুর। ইমতিয়াজও যুক্ত হয়েছেন ধানমন্ডি থেকে, লিখেছেন মাকে সব থেকে বড় স্যালুট, আবারও প্রমাণ করলো যে মাই শ্রেষ্ঠ। মিলনও আছেন আমাদের সাথে, লিখেছেন মা তুমি শুধু তারিনাপুর মা না, তুমি আমাদের সবার মা। রনি আছেন বাড়িধারা থেকে, লিখেছেন যে গুরু প্লিজ তারিনের মাকে বলুন আজ থেকে আমি তার ছোট ছেলে হতে চাই, মা আই লাভ ইউ অ্যান্ড গড ব্লেস হার। ওকে, সিদ্দিক যুক্ত হয়েছেন ঢাকা থেকে, লিখেছেন মা আপনি কাঁদবেন না, আমারও অনেক কান্না আসছে। আনিক আছেন, আনিক আহমেদ, উনি লিখেছেন যে আই লাভ ইউ মা। অ্যান্টনিন যুক্ত হয়েছেন মিরপুর থেকে, লিখেছেন যে তারিন আপু আপনার কথা শুনে মনে হচ্ছে কেমন পৃথিবী এটা, ভালোবাসা বিয়ে হবার পরেও এত কিছু, আমার অনেক কান্না পাচ্ছে। অ্যান্ড সাভার থেকে যুক্ত হয়েছেন একটি বন্ধু, লিখেছেন মেঘলা আপু তারিন আপুর কথাগুলো আচ্ছা অনেক ভালো লাগছে কিন্তু পাশাপাশি আমার অনেক কষ্ট হচ্ছে। যুক্ত হয়েছেন কাউসার ফরিদপুর থেকে, লিখেছেন যে গুরু আপু আর তারিনাপুর এই কথা শুনে, এই কাহিনী শুনে, মানে স্টোরিটা শুনে আমি আর নিজেকে সামনে রাখতে পারছি না। এইভাবে অনেক বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, যুক্ত হচ্ছেন, এন্ড বন্ধু আপনার সংযুক্তি একান্তই কাম্য। তো অবশ্যই যুক্ত হন, আর নিয়মটা জানেনি, দুইটা মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। একটি হচ্ছে SMS, কমন SMS পোর্ট যেটা, এবং আরেকটি হচ্ছে ফেসবুক। তো SMS এ যেভাবে যুক্ত হবেন সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশনটি দিবেন, স্পেস আপনার এজ লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথামালাগুলো লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধু আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান তারই ভালোবাসার কথা বা জীবনের নানা দিকের কথা, যে কোনো প্রবলেমের কথাই হতে পারে, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে বন্ধু আপনি অবশ্যই কানেক্টেড আছেন, অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন এবং আমাদের এই পেজ থেকে এসে লাইক দিয়েছেন। তো যারা এখনো করেননি, অ্যাড হননি আমাদের সাথে এবং কানেক্টেড হননি, তাদেরকে বলছি বন্ধু আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজ থেকে লাইক দিন এবং আমাদের এই পোস্টটিকে লাইক দিয়ে আমাদের এই পেজটিকে এবং পোস্টটিকে সমৃদ্ধ করুন। অ্যাড্রেসটি আমি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/thakafm90.4। এবং আপনি যেভাবে আমাদের এই পেজটি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখলেই আপনি আমাদের এই কাঙ্ক্ষিত ঢাকা FM এর অফিসিয়াল ফ্যান পেজটি খুঁজে পাবেন। এবং এখানে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ 87,000 প্লাস। তো এখানে এটাই হচ্ছে আমাদের মেইন আমাদের অফিসিয়াল ফ্যান পেজ, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে ফেক। এবং এখান থেকে দেখছেন আজকে আমাদের অতিথি বন্ধুর ফটো আপলোড করা হয়েছে যার নাম হচ্ছে তারিন, এবং অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করছেন। তো বন্ধু আপনিও লাইক করতে পারেন, ইচ্ছে করলে আপনার কোনো ফ্রেন্ডসকে শেয়ার করতে পারেন এবং অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতগুলো এখানে লিখতে পারেন। আর একবার জানিয়ে দিচ্ছি অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি, www.facebook.com/thakafm90.4। এবং আপনি আমাদের কমন SMS পোর্টে SMS করবেন এবং SMS এর নিয়মটা হচ্ছে জানিয়ে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 16260। আর বন্ধু যে কোনো বিকাশ এজেন্ট থেকেই আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। আর বন্ধু SMS করতে থাকুন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে।
এবং আমি চাইবো যে আমাদের অনুষ্ঠানের মধ্যে যেসব বিষয়ের উপস্থাপনাগুলো হয় সেগুলোর সাথে আমাদের শ্রোতা বন্ধুদের কমিউনিকেশনটা কেমন হচ্ছে সেই ব্যাপারগুলো যেন প্রতিভাত হয় আপনাদের পাঠানো টেক্সটের মাধ্যমে। এবং এতক্ষণ আমরা কথা বলছিলাম যে তারিনীর জীবন এবং তার জীবনকে ঘিরে যে পারিপার্শ্বিক অবস্থা এবং সেগুলোকে সামলে নেওয়ার যে প্রচেষ্টা মায়ের, এবং মায়ের একার যুদ্ধ এটি, সেই ব্যাপারগুলো বিভিন্নভাবে উপস্থাপিত হচ্ছিল। এখন আমরা সেই ব্যাপারগুলো সামনের দিকে একটু এগিয়ে নিব। এবং আমরা আগে থেকেই বলে রাখি যে আপনাদের আমরা বেশি বেশি করে টেক্সট এন্টারটেইন করব, এই কারণে যে আপনারা কি ভাবছেন যে একটি ব্রোকেন ফ্যামিলি, যেগুলো আমরা আমাদের অহর্নিশ আমাদের সমাজের মধ্যে ঘটে চলেছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি অথবা যেগুলো ঘটতে যাচ্ছে, সেটির প্রভাব, সেটির ইম্প্যাক্ট কত বেশি মারাত্মক হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আদৌ ভাবি কিনা, এবং সেই দুঃখ সেই কষ্টগুলো একটি মানুষের জীবন দিয়ে কত বেশি মারাত্মকভাবে যেতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে ভাবার সুযোগ আমাদের আছে কিনা, সেই ব্যাপারগুলোকে একটু মনে করিয়ে দেওয়া, সেই ব্যাপারগুলো নিয়ে একটু ভেবে দেখা, সেই মানসিকতাকে নিয়ে আজকের আমাদের অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছি। এবং শুধু তাই না, তার সাথে আরো যেসব ঘটনার পথ পরিক্রমা এবং ঘটনার বিভিন্ন বিষয় উপস্থাপিত হবে সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মতামত কি, সেগুলো আমরা টেক্সটের মাধ্যমে এন্টারটেইন করবো। এবং অবশ্যই কিছু ফোন কল আমরা আজকে নিব যে এই বিষয়গুলো নিয়ে তাদের বক্তব্যটা কি, সেগুলো আমরা সরাসরি শুনবো এবং সব মিলে সব কিছুর ঊর্ধ্বে রেখে এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবো যাদের প্রয়োজন আমাদের সব সময় আছে। তারিন,
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
আমি তখন থেকে যে আমি বললাম যে এইভাবে আমার দিন কাটতেছে, বাবা 800 টাকা থেকে শুরু করলো,
তারপরে আসতেছে নয় সেইভাবে এক ছাত্র করে বাড়তেছে। তো আমিও ক্লাস এইটে পড়ি, তখন আমি এটার থেকে আমি তখন ভালোই বেশ আমি বড় হয়ে গেলাম, আমি বুঝতে শিখলাম সবকিছু। সেই সিচুয়েশনে সবাই আমাকে বলতে শুরু করলো যে তোমার বাবা কই, তোমার বাবা একটা বিয়ে করছে, এমন বাবা হলে মেরে ফেলতাম, এটা সেটা অনেক টর্চারিং করতো, যেটা বলে মানসিক যে টর্চারিং সেটা আমার ব্রেনটা এফেক্ট করতো, যে বলতো আমি আর কি যার সন্তান, আমার বাবার ঠিক নাই, আমার বাবা আসে না কেন, আমার মা নাকি বাজে মহিলা, সে নাকি মানে তার এনে উল্টা পাল্টা কথা বলতো, তার সাথে নাকি হাজারো লোকের সাথে ফেয়ার রিলেশন, কিন্তু কখনো আমাদের বাসায় কেউ আসতো না, আমার রিলেটিভস আসতো না, আমাদের খোঁজ খবর নিত না। আমরা আব্বুর আব্বু আসতো, আব্বুর সব মাসে একবার এসে এসে শুধু টাকা দিয়ে চলে যেত। তো মানুষ নানান কথা বলতো যে আম্মু ভালো না, আম্মু এই সে, আম্মুরে নিয়ে উল্টা পাল্টা কথা বলতো। তা আমারে বলতো এক আন্টি, আমার পাশে ফ্ল্যাটে থাকতো, সে আন্টি একদিন হঠাৎ 26 মার্চের আগের দিন 2007-এর ঘটনাটা, তখন আমি ক্লাস 9-এ পড়ি, তো সেই সিচুয়েশন আমি তো এটা থেকে শুনতে শুনতে আসছি 9 পর্যন্ত, যে আমার মা ভালো না, আমি যার সন্তান, এই সেই এসব কথাবার্তা। তো তাহলে আমার বাবা কেন আসে না, আমি যদি যাদের সন্তান না হইতাম তাহলে আমার বাবা কেন আসে না, আমাকে ফেলে চলে গেছে। তখন ভেতরে একটা ভেদ কাজ করলো যে আমি কেন, আমাকে মানুষ বলবে এই কথা। সেই সিচুয়েশনে আন্টিকে বললাম, আন্টি দেখো না, আন্টির সাথে ভালো ক্লোজ, আন্টিকে বললাম কেঁদে কেঁদে, আন্টি দেখো না আমার না সবাই এই কথা বলে আমার না ভীষণ খারাপ লাগে, আমি কেঁদে দেই। সেই সিচুয়েশনে আমাকে আন্টি উঠে বলে যে তোর এই লাইফের কোনো দাম আছে, যার বাবা নাই, আর একটা ফ্যামিলির মূল হচ্ছে তার বাবা, গার্জেনই তো বাবা। এই কথা বলে এসে বলতেছে যে ঠিকই তো বলে মানুষ, তোর বাবারে নিয়ে আয়, আর নাহলে তোর বাবার কাছে তুই চলে যা তোর মাকে ছেড়ে। তাহলে সে না আমি যাবো না আমার মাকে ছেড়ে, এই কথাতে তিনি উল্টাপাল্টা আমার অনেক কথা বলছে, দেন আদার সাইডের থেকে উল্টাপাল্টা কথা বলতো। বলার পরে আমি 26 মার্চ কোচিং এ যাবো, তো কোচিং এ যাওয়ার সময় আমার সাথে এক পর্যায়ে তর্ক বিতর্ক হয় যে আমার ম্যাডামের টাকা দিতে হবে, কোচিং এর টাকা। তা আমি আম্মুকে বলি যে আম্মু আমার এই কোচিং এর টাকা দিব না, আমি তাহলে পড়বো না। আম্মু বলতেছে যে তোর বাপের বল, আমি কেন তুমি দিতে পারো না, আমি আম্মুরে ঝাড়ি মেরে বলো। আর ছোটবেলার থেকে আমার অনেক রাগ, আমি একটু গম্ভীর টাইপের, আর সাথে তেমন একটা কথা বলি না, চুপচাপ থাকি। আর যখন আমি রেগে যাই তখন আম্মুর উপরে যত রাগ উঠে। তা আমার ভেতর একটাই কাজ যে আমার মানুষ এতদিন এত কথা বললো, আম্মু আমারে কখনো কিছু বলেন না, শুধু বলে বাবা বিয়ে করছে। তো ওই সিচুয়েশনে আমি বললাম যে আমার মার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে আমার বাসায় খুব সুন্দর একটা ল্যাম্প, আমি আমার মামাদের সেরামিক্সের দোকান, তো আমি সেখান থেকে একটা ল্যাম্প নিয়ে আসি, কেরোসিন তেল ওটাতে ভরা যায় প্রায়, কেরোসিন তেল ভরা যায়। তো আমি আমার ভীষণ ভালো লাগতো ওই ল্যাম্পটা, আর ওইটা ছিল খুব কালারিং একটা ল্যাম্প, খুবই সুন্দর। তো আমি অলওয়েজ কারেন্ট চলে গেলে ওই ল্যাম্পটা ইউজ করতাম, জ্বালাতাম আর কি। তো জ্বালানোর পরে আমি কি করলাম, সেই সিচুয়েশনে 26 মার্চ সন্ধ্যা 6টা
কি বলেছিল আন্টি, কি বলেছিল
আম্মু আমাকে বকা দিচ্ছে যে আমি কোত্থেকে টাকা দিব, আমি কি আমি আরেকটা বিয়ে করব, হ্যাঁ তোমার জন্য আমার লাইফ আমি নষ্ট করে ফেলছি। তো আমি বলছি কষ্ট কেন, তোমার জন্য আমার লাইফ নষ্ট হয়ে গেছে, মানুষ আমাদের নানান কথা বলে, মানুষ আমাদের ঘৃণা করে, আমি ঘৃণার পাত্র দাঁড়াইছি, মানুষ আমাদের দেখতে পারে না, স্কুলে গেলে মিসরা আমার সাথে মিসবিহেভ করে, তারপর স্যার আমার সাথে মিসবিহেভ করে, আমার ভ্যালু দেয় না, আমার কোনো ভ্যালু নাই আমার লাইফে, সবাই বললাম নাকি যার সন্তান, আমার বাবার কোনো খোঁজ খবর না, আমার নাকি আমার বাবা জন্ম দিয়ে ফেলে থুয়ে চলে গেছে। তখন আম্মু বলে এসব কথা কে বলছে, আমি তো মানুষ বলে তো সত্যি কথা, এটা বলে মানুষ, মিথ্যা ওরা কি বলে, যদি বাবা থাকতো তাহলে তো বাবা আসতোই, সে আমাদের সাথে অভিনয় করে যায়, সে যে ফেসে যাবে কেসে এই জন্য সে আমাদের সাথে অভিনয় করে। তো এক কথায় আমি আর বাবাকে বললাম কেন সে থিটার, এজন্য আম্মু আমাকে একটা চর দিয়ে বসছে, আমাকে কিন্তু আমার একবারে মাইরা ফেলো না,
এত কষ্ট পাওয়ার পরে উনার সেই শ্রদ্ধাবোধ তার স্বামীর প্রতি এখনো আছে?
আমি যদি মাঝে মধ্যে ডেকে গিয়ে কান্নাকাটি করে যদি বলি যে উনি যদি মারাও যায় আমি তার মুখ দেখবো না, সে মরে যাক আমি তার লাশটা দেখতে যাবো না, বলে আম্মু বলে যে কেন যাবি না, তোর বাবা তার সম্মান তুই দিয়ে যাবি, তার যতটুকু সম্মান তুই দিয়ে যাবি, তো আমি
যেভাবে ভালোবাসা নিয়ে তারা তোমাকে বড় করেছে সেই ভালোবাসা সেই শ্রদ্ধাবোধ তার প্রশ্নে তারা তুমি রাখো।
তো আমি সেই সিচুয়েশনে সুন্দর আলা আমাকে চট দিতে পারে, আমি বলছি আমরা একবারে মেরে ফেলো না, তুমি আমার রাখছো কেন, একবারে মেরে ফেলো। সেই সিচুয়েশনে আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে গায়ে কেরোসিন তেল ঢেলে আমি নিজের গায়ে নিজে আগুন ধরা দিছি যে আমি মরে যাবো, আমি বাঁচবো না, যেহেতু আমার কোনো ভ্যালু নেই, সবাই বলে আমার তো মরতে, ইভেন আমার বাবাও বলে, আমি আমার বাবাকে অনেক জ্বালাই ফোন দিয়ে, যদি মাঝে মধ্যে মন চায় খুব যে বাবা আমি তো অনেক বেশি মিস করতেছি, একটু কথা বলো আমার সাথে, একটু কথা বলে সমস্যা কি, বলে যে আমার সময় নাই আমি বিজি কাজ করতেছি, আর কত জানাবো তোমরা আমারে, এই টাইপের কথা বলে। তো আমার ভীষণ খারাপ লাগে যে আমি আমার বাবাকে একটু কেয়ার করতে চাই, সে আমাকে সেই অধিকারটুকু দিতে চায় না, সে স্টেন্ট বলে যে বলে দিবা তোমার বাবা মারা গেছে, সবাই রে বলবা তোমার বাবা মারা গেছে। তো আমি গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরা দিই, ধরানোর পরে আমি দেওয়ার পরে আমার আম্মু সাথে সাথে আমার গায়ে পানি ঢেলে দেয়, দেন আম্মু শুরু হয়েছে, আন্টিটা ছিল সে আন্টি তার হাজবেন্ড আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, ফার্স্টে নিয়ে যায় মিড ফোর্টে, মিটফোর্ট থেকে ওইখানে বললো যে এখানে এই ট্রিটমেন্ট হবে না, ঢাকা মেডিকেল নিয়ে যান, ঢাকা মেডিকেলে চলে যায়, ডাক্তার আমাকে দেখে দেখে যে আমি 20% পুড়ে গেছি, 20%, তারপরে 20% পুড়াতে ডাক্তার বলে যে কিভাবে এটা হয়েছে, তখন ডাক্তারকে বলতে হয়, বলার পরে সে আমাকে একটা বেডে শোয়ালো, ইঞ্জেকশন দিল সাথে সাথে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, যেটা দিয়ে আমার যন্ত্রণাটা কমায় দিল, কমানোর পরে আমিও সেন্সলেস হয়ে যায়। আমার বাবা খবর পায়, পাওয়ার পরে আমার বাবা দুই দিন পর আসে আমায় দেখতে,
খবর পাওয়ার দুই দিন পর দেখতে
আসে, সে বাংলাদেশ আই মিন ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়াতে সে তার একটা ফাংশন হচ্ছিল, সে আসলে কি বলবো তার কথা, আমি আসলে তার কথা বলতে চাচ্ছি না। তো সে দুদিন পর আসে, এসে বলে যে আমি ইন্ডিয়া ছিলাম, আমার এই প্রবলেম ছিল, সে আমাকে দেখে আমার একটু একটু চোখ খোলা, কিন্তু আমার পুরো বডি দেন ফেস ফুলে গেছে, আমি একটু একটু দেখতে পাচ্ছি যে আমার বাবা আসছে, আমি মানে বেডের উপর থেকে কিভাবে জানাম দাঁড়া তাকে জড়া ধরছি, আমার বাবা আমাকে ধরে পরের দিন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, ডক্টর স্ট্রেট বলে দিছে আপনার মেয়ে বাঁচবে না, স্ট্রেট। আম্মু শুনে ওইখানে আম্মু প্রায় পাগলের মতো হয়ে গেছে, আম্মু আর নাই আমার পাগল হয়ে গেছে অলরেডি। তো আম্মুর আমি 26 মার্চের ঘটনা এটা, কিন্তু 14 মার্চ আম্মুর ম্যারেজ ডে, 14 মার্চ আম্মু আমি অনেক মানে কি বলবো হ্যাপি একটা ডে আমার জন্য ছিল সেদিন, আম্মু আমি অনেক হইচই হাসাহাসি, মনে হয় না সেদিন আমার লাইফটা ছিল সব চাইতে, আমার লাইফে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার লাইফের হ্যাপিনেস মানে সবচাইতে তুমি কোন দিনটাতে বেশি হ্যাপি ছিল, তোমার সেই সুখের দিনটা কোনটা ছিল, আমি বলবো যে একটাই, যে 14 মার্চ 2007 সেটাই ছিল আমার লাইফে সবচাইতে বড় একটা হ্যাপিনেস আর সবচাইতে স্যাডনেস সেটা হচ্ছে আমার 26 মার্চ অ্যাক্সিডেন্টটা আমি যখন করি তখন আমার সেন্স ছিল না, আমি মানুষের যন্ত্রণায় মানুষের কথায় মানুষ যেভাবে আমাকে ইগনোর করছে যেভাবে কথাবার্তা বলছে আমি সহ্য করতে পারিনি। ইভেন আম্মু যখন বলো মরে যা, আম্মু তো মন থেকে বলেনি কিন্তু আমি বুঝতে পারিনি আমি এখন ঘটনাটা ঘটায় ফেলছি। আম্মুকে অনেক ভালোবাসে, আমি আমার মাকে অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমার মা যদি আমাকে বলে যে তুমি এখন আমার জন্য জান দিয়ে দাও তোমার, আমি দিতে পারবো, আমি মরে যেতে পারবো আমার মার জন্য। আমার মা আমার জন্য অনেক অনেক
কোন পৃথিবীতে রাখবার জন্য মাকে অবস্থার সামনে দাঁড় করালেন। ক্লাস 9 এ পড়ো একটা মেয়ে যে জীবনে ঘাত প্রতিঘাতে তো কাছ থেকে দেখেছে, তার তো বুঝবার মানে সমস্যা হবার কথা না যে আমি চলে গেলে মানুষটির কি হবে।
আসলে আমার ইয়ার্সটা তখন এতটা ছিল না, এখন তার বেড়া ক্লাস 9 এ পড়ে 16-17 বছরে, আমি তখন আমার বয়সটা ছিল 13। আর আমি বুঝে উঠতে পারিনি, ইভেন আমার ফ্যামিলি থেকে উল্টা পাল্টা কথা বলছি যেসব কথা বলছে, আসলে আমি এখানে সেগুলো কথা বললে মানে কি বলবো খারাপ ভাষা ইউজ করা হয়, দেন আমাকে মেরে ফেলার কথা বলে, আমার ফ্যামিলি থেকে আমাকে ফেলে দেওয়ার কথা বলে, আমি নাকি ভালো না, আমি নাকি পাপ, আমি নাকি অপায় অলোক, আমার আমার সংসার নাকি আমি খাইছি, এই টাইপের কথা বলে আমার মামিরা। আমি সবসময় একা একা থাকি, এত বিয়ের অনুষ্ঠান যে আমার মাকে ইনভাইট করে কিন্তু আমাকে কেউ বলে না আসতে, কেউ আমায় ডাকে না, কেউ আমায় কাছে ডাকে না, সবাই আমায় ইগনোর করে।
This track was downloaded from FusionBD.com.
সারা দিন প্রত্যেকটা দিন পেপার টেলিভিশন সিরিয়াল ইনফরমেশন টেকনোলজি এমন একটি লেভেলে পৌঁছেছে এভাবে দাবি করে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বোদ্ধারা। কিন্তু এই পৃথিবীতে যে সময় আমরা আমাদের 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 জীবন মান অন্য একটি জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন পৃথিবীতে তো বটেই বরং মহাকাশে এমনভাবে নিজেদের বিস্তার আমরা দিনকে দিন অর্জন করতে চলেছি, গর্বের বহু জায়গা তৈরি হচ্ছে। কিন্তু দেখুন দুইজন মানুষকে আজকে আমাদের স্টুডিওতে বসিয়েছে, দুইজন ভালোবাসার বাংলাদেশের হট সিটে দুইটি চেয়ারে বসে আছে, কোন এন্ড থেকে কোন অ্যাঙ্গেল থেকে মনুষ্যত্বের সামান্যতম প্রকাশ সামান্যতম সামান্যতম সাহচর্য এই দুইটি মানুষের কপালে কি কখনো জুটেছে? কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে কিভাবে ভালো লাগা ভালোবাসা দিয়ে চারিপাশকে বেঁধে রাখা যায়। আমি অবাক হয়ে যাই যখন তারিন তার মায়ের কথা বলছিলেন যে আমি যখন ক্লাস 8 বা 9 পড়ি সেই সময় যখন মাকে বলেছিলাম যে ভদ্রলোক তো চিটার, ও যদি ফ্রড না হতো তাহলে বাবা হিসেবে সে অবশ্যই তার দায়িত্ব পালন করত। সেই ভদ্রমহিলা তারিনের মা যিনি কি পরিমাণ সতীত্ব এবং আব্রুকে মেনটেন করার মানসিকতা রাখেন, কি পরিমাণ ভালোবাসা ভরে সেই মানুষটিকে এখনো স্মরণ করেন, কি পরিমাণ শ্রদ্ধা জায়গাতে থাকেন এত কষ্ট যার হাত ধরে এসেছে, উনি নিজেও বুঝেছেন যে শুধুমাত্র তার প্রয়োজন বিভিন্ন সময় মিটিয়ে নেওয়ার জন্য, কি অর্থনৈতিক প্রয়োজন, কি বিভিন্ন রকমের সিকিউরিটি, এসব প্রয়োজন মিটিয়ে নেওয়ার জন্য নিরবিচ্ছিন্নভাবে এই মানুষটিকে ব্যবহার করেছেন ওই ভদ্রলোক, তারপরেও তার বিরুদ্ধে সামান্যতম কথা তিনি সহ্য করতে পারেননি। সেদিনও কিন্তু সেই মেয়ের মেয়েকে চড় মেরেছেন এই কারণে যে সে কেন তার বাবার বিরুদ্ধে বলল, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো, এই ধরনের মানসিকতা যে ভদ্রমহিলা রাখেন, এই ধরনের ভালোবাসা প্রবণ মন যে মানুষকে রাখেন, সেই মানুষকে যখন আমরা কোনো খারাপ গালি দিই বা আমাদের নিজের বড়ত্ব জাহির করতে গিয়ে এদেরকে যখন ছোট করি, মানুষ হিসাবে কতখানি নিচে আমরা নামি সে ব্যাপারটা মনে হয় ভেবে দেখার দরকার আছে। আর তারিন আপনার হাত দিয়ে যে ঘটনাটা ঘটলো, আপনি যে কাজটি করলেন তখন কি রকম আস্থালন করছিলেন সে মানুষটি, তার কাছ থেকে আমরা একটু শুনি, যখন আপনি জানলেন দেখলেন যে এরকম একটি অবস্থা নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে তারিন, তখনকার আপনার অভিব্যক্তি পরিস্থিতিগুলো একটু যদি আমাদেরকে বলেন।
আমি হসপিটালে ছিলাম, ওরে নিয়ে ওই পাশের মহিলাটাকে নিয়ে গেছি, যাওয়ার পরে ডাক্তারের উপরে আমার কাছে একটা টাকা ছিল না আমার কাছে, উপরে তার হাসপাতালের উপরে গেলাম, সে সমিতির মহিলা, তার থেকে বললাম যে আপনি আমাদের 10,000 টাকা দেন না 15,000 টাকা দেন, আপনার আমি কালকেই দিয়ে দেবো, সকালেই দিয়ে দেবো, তারপরে সে দিল। দেখতে তো সে সমিতির টাকাগুলো কি করলো, আপা মেয়ের জন্য যত টাকা লাগে আপনি নিয়ে যান, আপনি মেয়ে বাচ্চা না গে পরেরটা পরে বুঝবো। তারপরে আমি মেয়ে নিয়ে হসপিটালে চলে গেলাম, ওই মহিলাটাকে নিয়ে আমার পাশের রুমের মহিলাটাকে নিয়ে ওর জামাই চলে গেলাম, আমার তিনজন আমরা নিয়ে গেলাম সেখানে যে ইঞ্জেকশন পুশ করলো, ওর শরীর জ্বালাতন করছে, তখন আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহ গো আমার মেয়ের আল্লাহ তুমি ফিরে এত, আল্লাহ আমার দুনিয়ার কেউ নাই, আমার স্বামী তো স্বামী, স্বামী তো আমার ছেড়ে চলে গেছে, আমার একটা সন্তান দিছো, আমার সন্তানটা তুমি কাইরে নিও না কখনো, আল্লাহর কাছে ফরিয়াদ করি। তারপরে ওকে নিয়ে ও টাকাগুলো নিয়ে যায়, ওই 10,000 থেকে 15,000 টাকা থেকে আমি 10,000 টাকা খরচ করি, আর 5,000 টাকা ব্যাগে রেখে দিছি, যদি কোনো কখন না কখন লেগে যায়। তাই বললাম, তো ওর বাবা দুদিন পরে আসছে, আইসে বলে তুই আমার মেয়েরে পুড়ে দিস, আমি বলছি আমি এত বড় পড়ছি আমার জীবন শেষ করে দিছি, তন্ন তন্ন করে দিছি, আমি ঘটক দূরি করেছি, আমার মেয়ের জন্য আমি অনেক কিছু করেছি, আমার লাইফ শেষ করে দিছি মেয়ের জন্য, আমি কি মেয়ে মারতে পারি, এখনো মেয়েরে বুকে আগড়ে সারা রাত শুয়ে থাকি, কোনোদিন ভাবতে দিই না, যে আমি ওরে বলি যে আমি তোর বাবা, আমি তোর মামা, আমি তোর চাচা, আমি তোর দাদি, সব কিছু আমি, তোরে আমি এত ভালোবাসা দিই, আমার ভালোবাসার মধ্যে কোনো খাইট নেই,
বন্ধুরা এই কণ্ঠস্বরটি আপনাদেরকে ঠিকভাবে আলোড়িত করছে, এই কণ্ঠস্বরটি পৌঁছাচ্ছে এই দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, বিশ্বের প্রত্যেকটি কর্নারে, যারা আমরা দারুণ দারুণ দালান কোঠা, দারুণ দারুণ বিভিন্ন রকমের প্রগতিকে দেখে আমরা উদ্ভাসিত হই, আমরা উদ্বেলিত হই, আমরা উচ্ছ্বসিত হই, যে মনে হয় পৃথিবীর সাথে তাল মিলিয়ে অনেক দূরে এগিয়ে চলেছি আমরা। কিন্তু মধ্যযুগীয় এমন কোন অনুভূতি বা এমন কোন ঘটনা আছে যে জিনিসগুলো আজকে আমার এই ভালোবাসার মানুষগুলোর ঘটনার সাথে অনুপস্থিত? একটি সময় ছিল যখন একটি মেয়েকে এইভাবে বলা হতো, এই অপয়া, এই মানুষটি অমুক, এই মানুষটি তমুক, সে ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এই সময় আজকের তারিখে হচ্ছে, এমন কথা শুনতে হচ্ছে তারিনকে, যে তারিনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি তোমার তোমার বাবার কোনো রকমের পরিচয় নাই, তোমার জন্ম পরিচয় নাই, অভিশপ্ত তুমি, যে মানুষটিকে এগুলো থেকে বাঁচবার জন্য নিজের শরীরে এই কম বয়সে ক্লাস 9 পড়ুয়া একটি মেয়ে তার নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিতে হচ্ছে, কত বড় কষ্টের, কত বড় দুঃখের, যখন এই ঘটনাগুলো প্যারালালে আমাদের সমাজে চলতে থাকে, আমাদের গর্বের কি সামান্যতম কোনো জায়গা থাকে কোথাও উপস্থিত? যখন এ ধরনের দুঃখ, এ ধরনের নির্লজ্জকর ঘটনা সমাজে ঘটতে থাকে, যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তারিনের বাবা নামধারী সেই মানুষটি সুযোগের সদ্ব্যবহার করে আর দিনের পর দিন টাকা উপার্জনের ব্যবস্থা করে এই মানুষটির কাছ থেকে, যখন তার বিপদকে ম্যানেজ করবার জন্য মানুষগুলোর সাথে ডাবল স্ট্যান্ডার্ড প্লে করে প্রত্যেকটা সময় এবং ম্যানেজ করে চলে, যখন তার নিজের সুখটাকে অক্ষুণ্ণ রেখে এই মানুষগুলোকে দিনকে দিন কষ্টের মধ্যে ফেলে দেয়, ফাইনালি যখন বার্নিং নিতে বসে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে তারা তারিন তখন এসে বলার চেষ্টা করছে এমনই মাকে, যে মা জীবনের সবটুকু নির্যাস ফেলে দিয়েছে তার সন্তানটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে বলছে যে তুই তো পড়িয়ে দিয়েছিস আমার সন্তানকে, কত বড় ধৃষ্টতা, কত বড় ধৃষ্টতা। এবং সেই সমাজকে আমি আপনি বিলংস করি যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠানটির সাথে কানেক্টেড আছেন, আমাদের কি গর্ব করার, আমাদের কি সমাজে যে উঁচু করে বুক উঁচিয়ে চলি সেইভাবে উঁচু করে চলবার সামান্যতম মানসিক বা সামান্যতম সেই যৌক্তিক অবস্থান কি আমাদের আছে? আমার মনে হয় ভেবে দেখা উচিত। সামান্য অল্প দিনের এই দুনিয়াতে আমাদের এই নিঃশ্বাস, এই নিঃশ্বাস আমি ছাড়লাম গ্যারেন্টি না এসে আমাকে রিটার্ন আবার দিবে কিনা, এই মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু যাওয়ার সময় যদি এই ধরনের সামাজিক অবস্থাকে নিয়ে আমরা যাই, কোন মুখে সে স্রষ্টার কাছে আমরা প্রত্যুত্তরে দাঁড়াবো যে জীবনে এমন কোন স্বাক্ষরকে আমি রেখে এসেছি যে স্বাক্ষরের কারণে স্রষ্টা আমাকে সত্যিকার অর্থে মূল্যায়ন করতে পারেন? তারিন, তারপর থেকে একটু শুনবো, আপনি বলছিলেন যে আপনার সেই সময় সেই কষ্ট, সেই দুঃখ, পরিস্থিতি এমন একটি পর্যায়ে ছিল যে আপনার ছোট্ট মন, ছোট্ট মাথা সেটি ভাববার আর অবকাশ রাখেনি, নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিলেন। তারপর থেকে
আমি তখন হসপিটালে 20% পড়ে গেছি। ডক্টর স্টেট বলে দিল বাবাকে যে বাবা উঠে আসলো, আসার পরে বাবাকে বলে দিল যে আপনার মেয়ে বাঁচবে না, এক কথায় বলে দিল যে বাঁচবে না ও, আই এম সরি। তখন আম্মু বলল চিৎকার করে যে যত টাকা লাগে আমি দিব, আপনি আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান, যত টাকা লাগে আমি দরকার পড়লে আমার গায়ের রক্ত আমি নিজেরে দরকার পড়লে বিক্রি করা দিব, আমার মেয়েরে বাঁচান, আমি আমার যা আছে আমি সব বিক্রি করা দিব, আপনি আমার মেয়েরে বাঁচান। তারপর আম্মু এগুলো বলে আম্মু সেন্সলেস হয়ে গেল। তারপরেই আম্মু কি করলো, এখানে ডাক্তার বললো যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়, ডাক্তার আমার ট্রিটমেন্ট শুরু করলো। দেন আড়াই মাস আমি বার্নিং ইউনিটে থাকি, আড়াই মাসের মধ্যে ডক্টর কিশোর আমার অপারেশন করে, উনি আমার ট্রিটমেন্ট করে। ডক্টর কিশোর স্কিন সার্জারি করে ফেললো, কাঁচা অবস্থায় আমার পুঁজ বের হচ্ছে, আমার এখানে পুরো মানে কি বলবো যে এখানে আমার হাড্ডি দেখা যাচ্ছে, আমার হাড় যেটা আমি মানে তখন একটু স্বাভাবিক ভাবে আম্মুর যত্নে আমি সুস্থ হয়েছি, আমি বলবো না যে আমি।
এবং বন্ধুরা আমাদের কি হয় যে দৃশ্যগুলো দেখতে হয় অনেক ভালো লাগার দৃশ্য, যখন আমার এখানে তৈরি হয় তখন যেমন আমি আফসোস করি আপনাদেরকে দেখাতে পারি না, আর আপনারা বেঁচে যাচ্ছেন যে অনেক কষ্টের দৃশ্য কিন্তু আমাকে দেখতে হয়। এখন যে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে থুতনি নিচ থেকে গলা অবধি এখনো একদম পুরো মাত্রায় ঝলসে যাওয়ার পরে যে অবস্থাটা তৈরি হয় সেই অবস্থাতে আছে, যদিও সাকসেসফুল একটি সার্জারি ছিল যেখানে হয়তো অনেকটা কাভার হয়েছে, মুখটা এখনো সেই অর্থে অবিকৃত আছে কিন্তু থুতনি থেকে গলা অবধি সেই জায়গাগুলো এখনো ঝলসে আছে। তারপর তাহলে
তো আম্মু ডক্টররা সবাই বলছে যে আসলে এটা আমাদের, আমরা বলবো না যে আমরা অপারেশন করা আমরা ট্রিটমেন্ট করা আপনার মেয়ে ভালো হয়েছে, আমরা বলবো যে আপনার মেয়ে আপনার জন্য ভালো হয়েছে, আপনার বিশ্বাস আপনার সেবা আপনার ট্রিটমেন্টের কারণে আপনার মেয়ে ভালো হয়েছে। ডাক্তাররা আম্মুকে স্যালুট জানিয়েছে যে আমাদের হাতে এমন কেস অনেক আছে আমরা বাঁচাতে পারি না, কিন্তু আপনার মেয়েকে আপনি বাঁচিয়েছেন, আমরা বাঁচাইনি, আপনি উসিল্লা আল্লাহ বাঁচানোর মালিক। পরে আমাকে নিয়ে যায়, নয়মে আমার বার্থডে থাকে, তো সাতিমে আমাকে বলে দেয় আটিমে আমার অপারেশন, পরে আমি অপারেশনের জন্য যাই। অপারেশনের জন্য যাওয়ার পরে আমাকে আড়াই মাস আমি ছিলাম হসপিটালে, তো আমাকে তাড়াতাড়ি অপারেশন করে ফেললো, অপারেশন করাতে আমার ভিতর দিয়ে যে শুকাচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, শুকানোর পরে আমি একটু সুস্থ হয়ে গেলাম। দেন আমাকে হসপিটাল থেকে বাসায় রিটার্ন করে দিল, বলে যে আপনি সুস্থ আপনি নিয়ে যেতে পারেন, আর প্রত্যেক সপ্তাহে আপনাকে দেখাতে হবে এখানে এনে এনে, আপনি প্রাইভেট ডাক্তার দেখাতে পারবেন না এখন আপাতত। তো আম্মু বলছে যে ঠিক আছে আমি প্রাইভেট ডাক্তার না, আমি দুইটাই দেখাবো, আমি প্রাইভেটও দেখাবো আমি আপনাকেও দেখাবো। তো বলছে এটা আপনার ইচ্ছে। তো বলার পরে আমার আব্বু কি করলো, হসপিটাল থেকে আমাকে ডাইরেক্ট তার সাথে সে নিয়ে চলে গেল। আম্মুকে বললো আমি কোনো খাওয়ার খরচা দিতে পারবো না, আব্বুরও বেশ টাকা খরচ হয়েছে আম্মুরও হয়েছে। আর হওয়ার পরে আম্মু কাছ থেকে আমাকে আব্বু নিয়ে চলে গেল। সেই সিচুয়েশন আমার মা মানে কি বলবো পাগলের অবস্থা হয়ে গেছে, সে আমাকে কোনোদিন একদিন রেখে থাকতে পারেনি, সে আমাকে আব্বুর কাছে আড়াই মাস দিয়ে দিল, আমার সৎ মামার উপরে নির্যাতন শুরু করতে থাকলো, আমাকে এই অবস্থা আমার পুঁজ বের হচ্ছে গা থেকে, আমাকে বলে রক্ত বের হচ্ছে, আমাকে বলে আমার বাবাকে বলে তোমার মেয়ে কোনো কাজ করতে পারে না, আব্বা এসে আমার বলে তুমি কি একটু প্লেটটা ধুইটা ধুয়া ফেলতে পারো না, তুমি কি একটু পেটটা ঠিক করতে পারো না তোমার, এগুলা বলে। এগুলা নিয়ে আব্বুর সাথে ওই মহিলার সাথে মানে আমার স্বপ্নের সাথে বার্গেটিং হয়। দেন আমার মাকে ফোন দেয়, আমার নামে ব্লেম দেয় যে আমি নাকি মাংস চুরি করে খাইছি, কিন্তু আমি গরুর মাংস খাই না, আমার অ্যালার্জি আমি খাই না, আমার খাওয়া দাওয়া খুবই অল্প আমি খেতে পারি না। তখন আমার এমন সিচুয়েশন যে আমি মানে লবণ দিয়ে ভাত খাই আমি খেতে পারি না, আমার এমন অবস্থা, আমি গলা দিয়ে আমার নামে না কারণ আমার গলা পুড়ে গেছে। তো আমাকে অনেক কথা বলতো, অনেক কথা শোনাইতো, সেই সিচুয়েশনে আমি অনেকটা বেশি মনমরা হয়ে পড়ছিলাম, আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। আর আমি আমার বাবাকে পাল্টা উত্তর দিয়ে দিতাম যে তুমি কেন আমাকে বলো, তুমি উনাকে কেন বলো না, উনি দোষ করেন, উনার মেয়েরা দোষ করে না। তো আম্মুকে ফোন দেয়, ফোন দিয়ে বলে এর মধ্যে তো আমি ডক্টর দেখাতে থাকি সপ্তাহে সপ্তাহে, সেটা আমার বাবা দেয় না, আমার মা সে খরচটা দিচ্ছে। যে তুমি আমি যখন আম্মুর সাথে দেখলাম আমাকে রুটি এটা সেটা আম্মুকে প্রায় 500-600 টাকা খাবার কিনে দিত, বলতো যে তোমার ওই বোনদেরকে নিয়ে তুমি খাবা। সে তার ভেতরে একটু জেলাস ছিল না যে আমার মেয়ে খাবে, কেন তার মেয়ে খাবে। সে আমাকে বলতো তোমরা তিন বোন মিলে খাবা, এই নাও এটা কান্তার জন্য, এটা কনার জন্য, এটা তোমার জন্য। সে আমার গিফট করছে আমার বার্থডে উপলক্ষে একটা ডল, সেটা কান্তা খুব পছন্দ করছে, আমার সৎ বোন বলে ওকে দিয়ে দাও, ওরা পছন্দ করছে দিয়ে দাও। আমার হাতে চুড়ি, আমি চুড়ি আর টিপ আমার খুব পছন্দ, তো আমার জন্য চুড়ি নিয়ে আসছে আমার বার্থডের দিন আম্মু। সে চুড়িও ওরা পছন্দ করছে বলছে দিয়ে দাও। আমার ড্রেস আপ যত দামি দামি ড্রেস ছিল আমার মামিরা দিত আমাকে, আমার খালামুনিরা আম্মু, তো ওগুলা সব আম্মু যেটা যেটা লাইক করতো আমার সব আম্মু বলতো, ফোনে বলতাম আম্মু, আম্মুকে প্রশ্ন করতো তুমি ভালো আছো, হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু আমার মা আমার অজান্তে আমি যে আমার বাবার কাছে থাকি তার সাথে যে এত ঘটনা হয়ে গেছে, সেই সিচুয়েশনে সে কি করলো আমার বাবাকে 50,000 টাকা আমার না জানায় দিয়ে দিছে। দেন সে 1,000, 2,000, 500 সেইভাবে দিয়ে,
আপনার মা অলরেডি দিয়েছে কত 50,000।
হ্যাঁ আমি তখন জানি না,
আপনি জানেন না,
না তখনও সে তাকে এত ভালোবাসে তার সাথে সে
এর আগে তো প্রচুর পরিমাণে টাকাতে এইভাবে
গেছে, আনলিমিটেড, সেটার কোনো মানে হিসাব নাই, হিসাব ছাড়া। তো সে এত তাকে ভালোবাসতো, এখনো সে ভালোবাসে, সে বলে যে আমার জায়গা আমি বিক্রি করে দিয়ে তোমার প্লাস্টিক সার্জারি করাবো, আমার আমি পড়াশোনা ঠিক মতো করতে পারিনি আমার হেলথের জন্য, হেলথ প্রবলেমের জন্য। দেন আমি আমার কি বলবো যে আমি অলওয়েজই অসুস্থ থাকি, আমি সুস্থ মনে হয় না, এক মাসে আমি 5 দিন ঠিক মতো সুস্থ থাকি, আমার ট্রিটমেন্ট হচ্ছে না। দেন আমার যারা আমার কথাবার্তায় দেন আমার সব কিছুতে আমার আমার যেই দেখে সেই বলে, আমি হাতের কাজ থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে আমি জানি না, আমি ছোটবেলা থেকে যেটা দেখি সেটাই শিখে বলে আমি এটা শিখবো, আমার যেটা দেখছি আমি সেটাই বলে আমি এটা শিখবো, আমার ভালো লাগে কোনো কিছু নিউ কিছু দেখলে আমার শিখতে ইচ্ছা করে, এটা আমি শিখবো, এটা আমি করবো, আর আমার এখান থেকে আমি সব কিছু করি। তো আমার বাবার এই টাকাটা দিছে আমার অজান্তে, আমি জানি না। তো যখন আমি শুনতে পেলাম যে আম্মু তো ফোন করা বলছে যে তোর মেয়ে আমরা এইভাবে কথা বলছে, তোর মেয়ে মাংস চুরি করা খেয়েছে, তোর মেয়ে ও আঁকি কান্তার মাদের সাথে ঝগড়া করে এটা সেটা সৎমার কথা বলছে। তো আম্মু বলতেছে যে কি বলো আমার মেয়ে কোনোদিন এই কাজ করবে না, আমি চিনি না আমার মেয়ের এত মাংস থাকে, আমার মেয়ে কোনোদিন ধৈরা খায় না, আমার মেয়েরা আমার খাওয়া দিতে হয়, আর তুমি এই কথা বলো বাবা ভয়া, তুমি এটা কিভাবে বললা, তুমি তোমার মেয়ের চোর বলো। পরে আমি কান্নাকাটি করে এখানে ঝগড়াঝাটি করে তখন বাজে রাত 11:30, আমি বাসা থেকে বের হয়ে আসতে চাই, আমার বাবার জন্য আমি আসতে পারি না, আমার দিদাও ছিল সেদিন আমি আসতে পারিনি। তো পরের দিন আমাকে আমার এক পুতির বাড়িতে রেখে আসে, রেখে আসার পরে আমি ওইখানে থাকি, দেন আমার মার কাছে আমাকে এই যে দিয়ে দিল এই, তারপর থেকে উনি বললো যে প্রত্যেক মাসে মাসে উনি 3,000 টাকা করে দিবে, ফার্স্টে ছিল 2,000, তারপর 3,000, তারপর হলো 3,500, এখন আমি কিছুদিন আগে বললাম যে আমাকে 5,000 টাকা করে দাও, তাহলে আমি কিছুটা চলতে পারবো, তাহলে তো আমার নাচিয়ে থাকতে হয়। পরে বলতেছে যে আমি পারবো না, সে মাসে তার ইনকাম আছে মানে কি বলবো তার ইনকাম আছে 60,000 টাকা, সে ইচ্ছে করলে সে যদি আমার 10,000 টাকা দিয়ে দেয় তার গায়ে লাগবে না, কিন্তু সে আমার 5,000 টাকা দিতে চায় না, সেটা আমার কাছ থেকে মুক্তি। ইভেন সে ফোনের মধ্যে বসে যে আমার আর কত জ্বালাবা, হয় তোমরা মারো আর না আমার মেরে ফেলো, আমার আর জ্বালাও না, আমি তোমাদের জ্বালার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আর আমার এখানে আসলে বুঝে নিও আমি কিন্তু একবারে চলে যাবো। আবার মাঝে মধ্যে বলে যে আম্মুরে ধমক দেয় তোরে মায়েরা দরকার পড়লে আমি জেল খাটুম, আমি জেলে যাবো, আমার ফাঁসিয়ে দেবো, আমি ভয় পাই না, এটা করে কথা বলে। তারে কি বলবো, তারে কিছুই বলার নাই, সে যতটুকু দেয় সেটা নিয়ে চলি। আমি কখনো কোথাও চাকরির জন্য গেলে মানে হ্যাঁ আমার কথাবার্তা আমার দেখে আমাকে জব দিয়ে দেয়, কিন্তু মানে এমন এমন কিছু জায়গা আছে, মানে অনেক বড় প্রতিষ্ঠান কোম্পানি গুলা যে কথায় কথায় বলে ফ্রি হতে পারবা, যে মানে কি বলবো, ফ্রি হওয়ার বিষয়টা যে তাদের সাথে আমার এতটাই ফ্রি হতে হবে, এতটাই নিচু নামতে হবে যে আমার বিধায় লাগে, আমি এই জন্য আমি কোথাও যাবার জন্য যাই না। যে আমার নানু সবসময় একটা কথা বলতো আমাকে, আমি যখন খুব ছোট তখনই আমার নানু আমার মাকে বলতো যে কোরআন শরীফ পড়াবে, নামাজ পড়াবে। আমি চার পাঁচ বছর থেকে আমি কোরআন শরীফ খতম দিই, দেন আমি যখন চার বছরে তখন আমি রোজা করি পুরোটা, আস্তে দিয়ে করতে করতে পুরোটা 5 বছরে করি, নামাজ কোরআন পড়ি আর নানুর কথাগুলো স্মরণ করি। যে নানু বলতো যে সব সঙ্গে স্বর্গবাস, অসঙ্গে সর্বনাশ। তারপর বলতো নিজে ভালো তো জগৎ ভালো, তুমি ভালো হয়ে চলবা তো মানুষ তোমার ভালো বলবে, আর তুমি ভালো মানুষদের সাথে মিশতে পারবা। তুমি যদি খারাপ হও তাহলে তুমি সবার সাথে ওই খারাপ মানুষই তোমার কপালে জুটবে। তারপরে নানু কিছু কিছু কথা বলতো যে না খেয়ে থাকবা কিন্তু কখনো কাউকে বুঝতে দিবা না তুমি না খেয়ে আসো, আল্লাহ তোমারে যেভাবে চলে তুমি ওইভাবেই চলবা। আর আজকে নানুর কথা অনুযায়ী নানুকে স্মরণ করে চলি বিধেয়, আজকে আমি নানুদের দোয়ায় আল্লাহর রহমতে আমার নানুদের বাড়িতে সবাই আমাকে অনেক ভালোবাসে। এখন বর্তমানে সবাই বলে যে না, আমার মাকে বলে তোর সাধনা সার্থক হয়েছে, তোর এই মেয়ে মানে এক কথায় বলে যে আমি নাকি গোবরে পদ্ম ফুল, আমি নাকি আমার মার কষ্ট দুঃখ মানে ধরে রাখছি, আমার মাকে আমি এখন একটু অন্তত সুখ দিতে পারতেছি। সবাই বলে যে তোমার মারে আমি ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি যে আপনারা যদি জাস্টিফাই করেন যে দেখতে পারবেন, সবাই বলবে যে এই মেয়েটা কখনো কারো সাথে ঝগড়া না, হাসি মুখে কথা, আমি অলওয়েজ হেসে কথা বলি। আমার এটা আসলে একটা কি বলে যে আমার এটা একটা স্বভাব হয়ে গেছে যে আমি হেসে কথা বলি, আমি অলওয়েজ খুশি খুশি থাকতে ভালোবাসি। আর যখন আমার ভীষণ খারাপ লাগে তখন মার সামনে তো আর কাঁদতে পারি না, আমি আমার মা আমার কান্না সহ্য করতে পারে না, তো হয়তো বা অগোচরে টয়লেটে গিয়ে মানে ওয়াশরুমে গিয়ে আমার কান্না করতে হয়, বা যখন বেশি মানে অতিরিক্ত মন খারাপ হয় তখন আমরা উল্টা পাল্টা কথা বলি, কিন্তু আমি মন থেকে বলি না, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার যখন জায়গা জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসে তখন বলে যে মেয়েটা একটাই প্রবলেম, মেয়েটা অলসাইড থেকে পারফেক্ট, আপনি প্লাস্টিক সার্জারি করে দেন, আমাদের আর কিচ্ছু লাগবে না, আমরা কিচ্ছু চাই না, শুধু প্লাস্টিক সার্জারিটা চাই। তো আমি একটা কথাই বলছি যে যেই ছেলে আমার মাকে করবে ধরবে আমার মাকে নিজের মার মতো করে দেখতে পারবে তার ফ্যামিলির জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো, কিন্তু আমার মা আগে, আমার মা যতদিন জীবিত থাকবে আমি আমার মাকে ছেড়ে আমি কোথাও যাবো না, আমি বিয়ে সারি কিচ্ছু করবো না, আমি আমার মার জন্য সারা জীবন আমি এভাবে থাকতে গেছি। আমার মাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার মামার কাছে অনেক কিছু যে আমি পৃথিবী ছেড়ে দিতে পারবো কিন্তু আমার মাকে আমি ছাড়তে পারবো না। আর আমি হয়তোবা কেউ বিলিভ করবে না যে কার সাথে অ্যাফেয়ার ট্যাফেয়ার থাকে সবার, হয়তো কেউ আমার কথা বিলিভ করবে না কিন্তু এটাই সত্য যে আমি কার সাথে রিলেশন করি না ভয়ে, যদি আমার লাইফটা আমার মার মতো হয়। প্রায় মানুষ বলে আমরা দেখলে যে মার কপাল তো মেয়েরা পায়, যদি আমার কপাল আমার মার মতো হয় এই ভয়ে আমি কারোর সাথে রিলেশন করি না, এই ভয়ে আমি কোনো বন্ধু বান্ধবীদের সাথে কথা বলি না, মিশি না, এই ভয়ে আমি আমার আত্মীয় স্বজনদের সাথেও তেমন একটা কথা বলি না, আমি সবসময় একা একা থাকি আমার মাকে নিয়ে। কিন্তু আমি আমার মাকে নিয়ে অনেক সুখে আছি, হ্যাপি আছি, হ্যাঁ আমার দিনগুলো খুব কষ্টে কাটে, দেখা যায় অনেক সময় যে যদিও আমার নানু বলছে ডাল ভাত খাও সৎ পথে চলো, আমি আমার মাকে নিয়ে সৎ পথে আসি আর খুব ভালো আছি, আমার টাকা পয়সারও দরকার নাই, যদিও একবেলা আমি যদি নাও খেয়ে থাকি 10 দিন তাও আমি শান্তিতে আছি। আমার মার মুখের দিকে তাকা আমি 10 দিন কেন, আমি 1 বছর কেন, আমি সারা জীবন না খেয়ে থাকতে পারবো, আমার মাকে আমি অনেক ভালোবাসি। আর আমার মামার কাছে অনেক কিছু।
This track was downloaded from fusionbd.com.
অনেক দুর্ঘটনা অনেক কষ্টের পরে সুস্থতা আসলে কখনোই পক্ষপাত দুষ্ট না, সেই কারণে হয়তো এটা সম্ভব হয় যে অনেক কিছুর পরেও সুস্থ এমন কিছু দিয়ে দেন যে যে বিষয়গুলোকে অবলম্বন করে একটি মানুষ তার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
তারিনের কথা আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। শেষ করে তার সর্বশেষ কথাগুলো, যদিও তারিনের জীবনে ঘটে যাওয়া এই বিষয়টিকে আমি কোনোভাবেই ভেতর থেকে বের করে দিতে পারছি না যে সাময়িক দুর্বলতার কারণেই হোক তারিন এই ধরনের একটি উদ্যোগ নিয়েছিল। তারিন, কতদিন আগের ঘটনা যেটি এই?
2007 সালে,
আজকে 2013, প্রায় 5 বছরের উপরে, এবং 6 বছর, এবং এর মধ্যে পড়ালেখা শেষ হয়েছে ক্লাস টেনে থাকতে
পড়তে পারিনি, কারণ আমার হেলথ প্রবলেম ছিল। দেন আমি অনেক চেষ্টা করছি, আম্মু দুদিবার স্ট্রোক করছে, আম্মুকে কেয়ার করতে হয়েছে। যখন আমার আম্মু মৃত্যু শয্যায় অক্সিজেন দিয়ে রাখছে, তখন আমি আমার মামা দিদি ফোন করছি যে আমার মাকে একটাবার এসে দেখে দাও, আমি তোমাদেরকে দরকার বললে গাড়ির ভাড়াটা দিব সুমনা ক্লিনিকে।
ক্লাস টেন পর্যন্ত পড়বার পরে যে ছন্দ প্রথম, তারপরে আর সেইভাবে পড়ালেখাটা শুরু করা হয়ে ওঠে।
আমি আমার ফ্রেন্ডের বই নিয়ে, আদার সাইডে আপুদের বই নিয়ে, ইন্টারমিডিয়েটের বইগুলো, অনার্সের বইগুলো নিয়ে আমি একা একাই বাসায় পড়তাম। আমি নিজে চেষ্টা করতাম যে আসলে আমি নিজে পড়ি, আমি পড়তে পারতেছি না কারো কাছ থেকে, আমি নিজে দেখি। আসলে আমার সিচুয়েশনটা এমন যে আমাদের ফুল ফ্যামিলি, ফুল শুধু আমরাই, এক কথা বলা যায় আমরা আমার বাবার কারণে আজকে আমাদের আর্থিক প্রবলেম, দেন আমাদের এই যে একাকিত্ব জীবন আমার বাবার জন্য, না হলে আমাদের ফুল ফ্যামিলি সব হচ্ছে হাই লেভেলে, সবার সবাই গাড়ি দিয়ে চলে, কিন্তু আমরা রিক্সা দিয়েও চলতে পারি না। আর আমার মামি আমাকে অনেক ভালোবাসে। আমার মামিকে আসলে আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে তাকে জুতা বানিয়েও দিই, সে ঋণ কোনোদিন শোধ হবে না। তার জন্য যদি আমি আমার জীবনটাও দিয়ে দিই, সে ঋণ কোনোদিন শোধ হবে না। সে আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে অনেক কিছু দেয়, সে বংশাল থাকে, সে আমার জন্য অনেক করছে। আর আমার মামি আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে,
এবং সে মামিকে আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের যাদের ভালোবাসা।
প্রায় 5,000, 6,000,
আপনার শারীরিক যে অবস্থা সেটিকে এখন সে অর্থে মোটামুটি রিকভারি হয়েছে? এখন কি এগুলো কোন রকমের প্রবলেম ক্রিয়েট করে আপনাকে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে?
হ্যাঁ, আমার প্রবলেম হয়, আমার পেইন হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমার বুকের ভেতরে যেটা দিয়ে নিঃশ্বাস নিচ্ছি সেটা নাকি ভেতরে একটু এফেক্ট করছে, যে আমার পরিজন নাকি একটু সিদ্ধ হয়ে গেছে। আর আমি যেটা দিয়ে নিঃশ্বাস নিই সেটা নাকি একটু রক্তের ছোটানো আছে, তাপ লেগে একটু নাকি ইয়া হয়ে গেছে। বাই চান্সলি ওইটা যদি ছুটে যায় তাহলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে আমি
এইভাবেই চলে আসছে। আমরা এসব বিষয় নিয়ে কথা বলব, এবং কি বলবো, আসলে আমরা আমি যে কথা বলছিলাম তারিনের কথা স্পেশালি, যে তারিন যে আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের ছাপ খুব স্পষ্টতই, এবং সে কথা বলার সময় আমি দেখলাম যে তার চোয়ালগুলো একরকম শক্ত হয়ে উঠেছে যখন কথাগুলো বলছিল, যে কোনো আর্থিক সাহায্য না, অন্য কোনো অনুনয় বা কোনো সহানুভূতি না, আপনাদের ভালোবাসা যদি থাকে, আপনারা যদি সাথে থাকেন, আর আমার মা যদি সাথে থাকে, এই মাকে সাথে নিয়ে 7 সমুদ্র পাড়ি দিতে পারি, কারণ এমন মাকে সুস্থ আমাকে পাঠিয়েছেন সমস্ত কষ্টের বিনিময়ে, যে মা পাশে থাকলে আসলে আমার কোনো কষ্টই কষ্ট হবার কথা না। এবং সবকিছুর ঊর্ধ্বে থেকে খারাপ হওয়ার মনে হয় 1,000টা কারণ থাকতে পারে, ভালো হওয়ার জন্য 1টা কারণই যথেষ্ট, যেটা শিখিয়েছিলেন তার নানা, এবং খুব চমৎকারভাবে শিক্ষাটা দারুণভাবে সম্মোহিত করেছে তারিনকে। এবং তারিন বারবারই বলছিলেন যে একটি কারণ যথেষ্ট, যে কারণের জন্য ভালো থাকা যায় সেটি হচ্ছে যে যে কোনো কিছুর বিনিময়ে নিজেকে আমি ভালো রাখবো।
আর আমি যেটা আসলে আমার মা, আমি একা থাকি তো মানুষ নানান কথা বলে যে আমার মা নাকি আমাকে দিয়ে বিজনেস করায়, খারাপ বিষয়ে কথা বলে, আমার বাবা আসে না কেন,
এসবের শেষ কোথায় আমি জানি না, এসবের শেষ কোথায় আমি জানি না। আমি আমি তো বললাম যে আজকে যে তারিনকে আমি তার এই যে তার নিজের নিজেকে আত্মহননের যে চেষ্টা, নিজের আত্মহত্যার যে চেষ্টা, এই ব্যাপারটা কতখানি যে ঘৃণ্য একটি বিষয়, কতখানি যে ঘৃণ্য বিষয় সে ব্যাপারটা নিয়ে
বলবার কোন অপেক্ষা রাখে না, কিন্তু মানুষ হিসেবে আমরা যখন এই পরিস্থিতির সামনে কাউকে ঠেলে দিই, দাঁড় করিয়ে দিই, সব জায়গাতেই হচ্ছে। আমরা বলিউডে সিনেমা দেখতে পছন্দ করি, জিয়া খান আদিত্য পাঞ্চালির ছেলে সুরজ পাঞ্চালি, ও আস্তে আস্তে জিয়া খান কেমন একটি জায়গায় দাঁড় করিয়েছে যে ও বেচারি সুইসাইড করা ছাড়া তার নাকি আর কোনো উপায় ছিল না, সুইসাইড করেছে। বাট এটা কোনো আলটিমেট সলিউশন হতে পারে না। উদাহরণ হিসেবে এই ব্যাপারটাকে আমি ট্যাপ করলাম এই কারণে যে সব লেভেলে, সব জায়গাতে, সব রকমের এনভায়রনমেন্টে এই ঘটনাগুলো নিরন্তর ঘটে চলেছে। আমাদের উচিত এই পরিস্থিতিগুলো থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, দিনকে দিন কিভাবে আমরা এই জায়গাতে দাঁড় করাচ্ছি।
আর আমি আমি ভুল করছি যে আমি না বুঝে মানুষের কথায়, মানুষ যেভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করছে যে আমি এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না, সেই সিচুয়েশনটা যদি আমি আপনাদের আমার বাবা আমার ছবি তুলছিল একটা, সেটা আমার পার্সে আছে। আমি
আমি অনুষ্ঠানে অনুষ্ঠানের শেষের দিকে হয়তো সেটা দেখবার চেষ্টা করবো, বাট আমি আন্দাজ করতে পারি একদম শার্প লুক বলতে যা বোঝায়, একদম চোখা তীখা, নাকি তীখা কথাটা মনে হয় খুব বেশি যায়, এই রকম একটি শার্প লুক হচ্ছে তারিনের। এবং আমি বলছিলাম প্রথমেই মনে হয় যে তারিনের সাথে কথা বলবার আগেই তারিনের লুক এবং তার যে কাটা কাটা চেহারা এবং সেই সাথে তার যে ডেলিভারি, তার যে থ্রোয়িং, তখন কেন জানি মুহূর্তের মধ্যে আটকে দেয় মানুষকে, মানে মানে অল এন আউট ইন এ সেন্স, একদম অ্যাট্রাক্টিভ বলতে যা বোঝায় তার একটা সলিড প্যাকেজ আমাদের এতারিন। এবং মুহূর্তে দুর্বলতাই যে দুর্ঘটনাটা সে ঘটিয়েছে তার জীবনের সাথে, সেটি কোনোভাবে প্রাণীদণ্ডযোগ্য না, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। পরিস্থিতি যত বেশি বেসামাল হোক না কেন, পরিস্থিতি যত বেশি টালমাটাল হোক না কেন, মানুষ আমাদেরকে ধ্বংসের যত কাছাকাছি নিয়ে এসে দাঁড়াক না কেন, তারপর এই ঘটনাটা কোনোভাবেই ঘটানো উচিত হয়ে ওঠেনি। সাক্ষী আমার শ্রোতা বন্ধুরা জানে, এতক্ষণ হয়তো আমার ভিতরে 440 ভোল্টেজ কাজ করতো এবং আমার কথাবার্তার মধ্যে প্রচন্ড চেঞ্জ চলে আসতো, কিন্তু জীবন, পরিস্থিতি এবং এই সৃষ্টি আপনাকে যেভাবে স্যান্ডউইচ বানিয়েছে, আপনাকে নতুন করে আর এসব নিয়ে কি বলবো। শুধু একটি অনুরোধ যে যারা এরকম পরিস্থিতির ভেতর দিয়ে যান, যারা এরকম কাপুরুষোচিত চিন্তা ভাবনার ভেতর দিয়ে যান, তাদেরকে বলি যে কখনোই নিজের জীবনটাকে জ্ঞান এবং কর্মের মহিমায় মহিমান্বিত করুন, এভাবে নিজের জীবনটাকে ধ্বংস করবার সামান্যতম অধিকার আপনি রাখেন না, কারণ এই জীবন আপনি নিজে হাতে ধরে নিয়ে আসেননি। একটা মানুষের জন্য পাওয়া কষ্টে হয়তো আপনি নিজের জীবনটাকে শেষ করছেন, কিন্তু আপনার জীবনের সাথে জড়িয়ে আছে অনেক ভালোবাসা মাখামুখ, আর আপনার জন্য তো ভালোবাসার ভান্ডার আপনার সাথে হাজির, সবসময় হাত বাড়ালে সে ভালোবাসার ভান্ডারকে আপনি স্পর্শ করতে পারেন।
This track was downloaded from fusionbd.com.
আমার মাকে নিয়ে অনেক ভালো আছে, অনেক হ্যাপি আছে। এখানে আসার মূল উদ্দেশ্যটাই আমার ছিল যে আমি ভালোবাসার অভাব আমার ভিতরে, আমি
এবার দেখবেন আপনি
সবার ভালোবাসা,
এবার আপনি দেখবেন এবার ফ্ল্যাশব্যাকে দেখবেন আপনি ভালোবাসার বন্যা বইয়ে দিচ্ছে মানুষ।
আমি
আপনি দেখুন ওখানে ওখানে অলরেডি আমাদের সার্ভারে thousands of takes, সবাই আপনাদেরকে উদ্দেশ্য করে যে আমরা সাথে আছি, ভালোবাসা, শুধু ভালোবাসা। আর একটা নমুনা দিই, ভালোবাসার কথা যখন বললেন অলরেডি মনে হয় বাইরে মানুষ অপেক্ষা করছে আপনাদের কথা শুনে।
আমি আমার মাকে অনেক ভালোবাসি, আর
এসব নিয়ে কথা হবে তারিন, অলরেডি ভালোবাসার এক নমুনাই দিয়ে দিই আপনাকে, বলছিলেন তো ভালোবাসার কথা, স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট না তারিন। এরকম কিছু বিতর্কিত, হ্যাঁ অবশ্যই দোয়া করি, সেগুলো নিয়ে কথা বলবো, অবশ্যই কথা বলবো, আমরা বেঁচে থাকি এবং এই মায়ের ভালোবাসায় আমরাও সাথে সাথে ধন্য হই, কারণ এইরকম একটা মাকে আপনি পেয়েছেন, এটা এটা আপনার সৌভাগ্য। এবং এরকম মায়ের হৃদয় সবার জন্য উন্মুক্ত থাকুক, যারা আমরা মায়ের জন্য হাহাকার করি, যারা মায়ের জন্য দুঃখ হয়ে থাকি, আমরা এগুলো নিয়ে কথা বলবো। ভালোবাসার প্রমাণ আপনাকে দিয়ে দিই, যেহেতু ভালোবাসার কথা বলছিলেন, অলরেডি আমাদের স্টুডিওতে অনেক হাজির হয়ে গেছে যে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। আমরা এখনো যদি ঘোষণা দিই, আমরা জানি যে বানের পানির মতো সবার পক্ষ থেকে এই কন্ট্রিবিউশন চলে আসবে, যে একজন মানুষের অভাব কখনোই এই জীবনগুলোকে পিছিয়ে দিতে পারে না, আমরা সবাই আপনার সাথে আছি। কিন্তু অন্তত যারা অলরেডি স্টুডিও পর্যন্ত চলে এসেছে তাকে অন্তত সুযোগ করে দিই যে এই রাত বিরাতে কয়টা বাজারে মেঘলা প্রায় দেড়টা একটা ছোঁয়া একটা বাজে রাত কার থাকা পড়েছে বলেন, যেখানে আপনি যারা উড়ে জন্ম নিয়েছে সেই বাবা যখন চিনতে পারে না, ঠিক সেই রকম সময় অপরিচিত মানুষ যার সাথে আপনার সামান্যতম পরিচয় নাই, যোগাযোগ নাই, কালকে তারিখ পর্যন্ত যে আপনাকে নামও শুনেনি, সেই মানুষগুলো কোনটানে ছুটে আসে, এই যে বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন, তার মধ্যে থেকে অ্যাটলিস্ট দু একজনকে আমি ভিতরে স্টুডিওতে নিয়ে আসছি আপনাকে দেখানোর জন্য, ভালোবাসা কাকে বলে? আপনি ভালোবাসুন, কারণ আমরা বলছি যে স্রষ্টা শিখিয়েছেন আমাদেরকে, স্রষ্টা বারবারই বলেছেন। এবং এর মধ্যে দুইজন আমি অলরেডি দু একজনকে চাচ্ছি স্টুডিওতে নিয়ে আসতে, জি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে, এবং সেই সাথে একটু আমাদের সাথে কথা বলুন আগে, আমরা আমরা চাচ্ছি যে একটা একটা মাইক্রোফোন। এইখানে বসে আছে আমার আজকের অতিথি বন্ধু তারিন, এবং সেই সাথে আছেন তারিনের মা। এবং আচ্ছা কি ব্যাপার বলুন তো, এই যে রাজবাজার ডেটটা, এই যে আপনারা চলে আসছেন, এবং আমি আমি এটি শুধু আপনার মুখ থেকে একটু আপনাদের মুখ থেকে শুনতে চান যে কি এক প্রণোদনায় আপনারা তো শুনেছেন যে তারিনের বাবা তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের ছলা কৌশল করছে, আর আপনি এর আগ মুহূর্তে কি তারিন নামটার সাথে পরিচয় ছিল আপনার কোনো?
এই পরিচয় ছিল না, প্রায় 90.4 FM নিয়মিত শুনি, সেই সময় তার সাথে আমার পরিচয় হয়েছে
এই যে অনুষ্ঠানটির মাধ্যমে আপনার শোনা, এবং সেই কারণে আপনার এই রাত বিরাতে ছুটতে ছুটতে এখানে আসা। তারিন বলছিলেন যে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা এইটাকে বলে, এইটাকে ভালোবাসা বলে, যে কি এক অদ্ভুত শক্তি বলে, দারুণ একটি কানেকশন তৈরি হয়ে যায় মানুষের সাথে মানুষের। বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, যেহেতু এটা ভিজুয়াল মিডিয়া না, এটা হচ্ছে অডিও, অডিও একটি মিডিয়া, এবং এইখানে ওই বন্ধুগুলো আমাদের সামনে অলরেডি স্টুডিওতে এসেছে এবং কিছু ইকোনমিক কন্ট্রিবিউট করতে চায়। জি জি,
আমি আসছি, আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ,
প্রাণ আর এপেলে জব করি, আমার জবের সুবাদে আমার পোস্টিং হচ্ছে মালয়েশিয়া।
জি,
মালয়েশিয়া পোস্টিং হওয়ার আগেও আমি অন্যান্য রাষ্ট্রগুলিতে আছি, এখন আসছি আমি ছুটিতে আছি বাংলাদেশে। তো এই অনুষ্ঠানটা ছুটিতে আসার পরে নিয়মিত আমি শুনি, শোনার পরে আজকে সৌভাগ্য হলো যে আজকে স্টোরিতে আসতে পেরেছি, এবং কি এইটার সাথে আমি কিছু কন্ট্রিবিউশন রাখতে চাচ্ছি।
জি, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার সাথে আরেকজন আছে, তার সাথে আমরা একটু পরিচয় হই।
নাম শেখ আব্দুল আহাদ।
জি আব্দুল আহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
আমি প্রাণ আইফেল গ্রুপে চাকরি করি, আমি ইন্ডিয়াতে থাকি।
জি,
আমি এক্সপোর্ট গ্রুপে চাকরি করি।
জি,
তো আমি যখন বাংলাদেশে আসি মাঝে মধ্যে আপনাদের অনুষ্ঠান শুনি, খুব ভালো লাগে যে কাহিনী গুলো বলে, খুব হৃদয় ছোঁয়া কাহিনী যা শুনে এই রাতে বাসাতে বসে থাকতে পারেনি, মনে করলাম একবার দেখা করে আসি, এবং যদি পারি কিছু হেল্প করি।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই শক্তি এবং এই সাহসটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, যে আমরা আসলেই পারি একটা তাৎক্ষণিক একটা ক্যারিশমার সৃষ্টি করতে, যে ক্যারিশমার সাক্ষী এই ভালোবাসার বাংলাদেশ বহুদিন হয়েছে। আহাদ এবং আপনি আবুল কালাম, দুইজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনাদের সকলের পক্ষ থেকে, ভালোবাসার বাংলাদেশ যারা শুনছেন সকলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দুইটি মানুষকে, হ্যাটস অফ স্যালুট জানাচ্ছি, যারা ভালোবাসার দারুণ একটি নজরানা এখানে উপস্থাপন করেছেন এবং সেই সেই কন্ট্রিবিউশনটা এখন পৌঁছে দিচ্ছেন আমাদের আজকের যিনি উপস্থিত আছেন তারিন এবং তারিনের মায়ের কাছে। দুইজনে প্লিজ একটু আমাদের একসাথে হয়ে আমাদের আজকের এই আহাদ এবং আবুল কালামের কাছ থেকে আপনাদের এই কন্ট্রিবিউশনটা গ্রহণ করুন, এবং আমরা চাইবো যে আমাদের ফেসবুকে এই ছবিগুলো যেন আপলোড করে দিই। যদি আমাদের কন্ট্রিবিউশনের জন্য কোন রকমের আহ্বান ছিল না, কিন্তু মানুষ থামতে পারেনি তার জায়গা থেকে। তারিন কি মনে হচ্ছে, ভালোবাসা কাকে বলে?
আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি শুধু ভালোবাসা চাই, আমি তোমার ঠিক তোমার হেল্প আমি চাই, আমি চাই সবার ভালোবাসা, সবাই আমার পাশে থাকুক, এই কারণ আমি ছোটবেলার থেকে আমি ভালোবাসা ছাড়া আমি ঘৃণার পাত্র হয়ে বড় হয়েছি।
কতখানি ভালোবাসেন আবুল কালাম জানিয়ে দিন, এটি তো ভালোবাসারই স্বাক্ষর যেটি কন্ট্রিবিউট করছে এখন।
আমি আজকে আমি ভাই হিসেবে আমাদেরকে পাইছি, আমি অনেক রাখি, আমি মনে হয় না যে আমি আমার লাইফে এতটা সুখ, এতটা শান্তি, এতটা লাগে আমি কোনোদিন পেতে পারবো।
সকল প্রশংসা সৃষ্টিকর্তার যে তিনি আমাদেরকে সৌভাগ্য করে দিয়েছেন যে তারিনের জীবনের সবচেয়ে ভালো সুন্দরতম দিনের একটি দিন আজকের এই দিন, যে দিনটি ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে তিনি আছেন। আবুল কালাম আহাদ প্লিজ।
ম্যাডাম, আপনি যে কথাটা বলছেন, আসলে আপনি ওই দৃষ্টিতে না নিয়ে মনে করেন আজকে থেকে
আমরা আপনার ভাই, ভাই হিসাবে বোনের পাশে দাঁড়ায়। আপনি আর্থিক ভাবে ওটা ওভাবে নেন না, জাস্ট ভাই তার বোনকে জাস্ট গিফট করলো
ভালোবাসা, ভালোবাসা জিন্দাবাদ। এবং এবং এই ভালোবাসারই বহিঃপ্রকাশ এই 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 অর্থ, যেটি ভাই হিসেবে তার দায়িত্বের একটি অংশ হিসেবে আবুল কালাম মনে করেছেন, তাই তো? এবং সেটি এখন পৌঁছে দিচ্ছেন কারিন এবং কারিনের মায়ের কাছে আবুল কালাম এবং আহাদ।
মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ।
আমরা একটু একটু এই অনুভূতিটা একটু শুনে নিই তার মায়ের কাছ থেকে।
আল্লাহ দুটা ছেলে দিয়েছে, আরো ছেলে জন্ম হয়েছে আমার, তাদের কাছে আমার অনুরোধ, মাকে কোনোদিন দুঃখ দিয়ে না। এ মা দশ মাস দশ দিন গর্ভ নিয়েছে অনেক কষ্টে, মা যে কি জিনিস সেটা তোমরা ভালো করে জানো। মা পবিত্র, মা কেউ অপবিত্র করো না। আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, কিন্তু আমার আর্থিক সমস্যা নেই, আমার সব কিছু আছে কিন্তু ভাইরা আমাকে দেয় না। আমার মেয়েকে নিয়ে অনেক কষ্টে থাকি, আমি কাউকে বলতে বুঝতে দেয় না যে আমি আজকে কষ্টে আছি, কেন বলবো? আমার কষ্ট আমার কাছেই লুকিয়ে থাক, কাউকে বললে হয়তো হাসবো, কিছু বলবো, তার জন্য আমি অনেক অনেক ভালোবাসি।
আবুল কালাম এবং আহাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যখন বিদেশ বিভুয়ে থাকবেন তখন মনে রাখবেন, বিশ্বের কোনো একটি কর্নারে, দেশের কোনো একটি জায়গায় আপনার মা আছে, আপনার বোন আছে, তাদের পাশাপাশি নতুন এই মা এবং বোনের জন্ম হলো, এবং সেই সাথে আছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও এবং তাদের এই লিসেনার্স, সবাই আপনাদের জন্য দোয়া করছে।
বাবা মাকে আমি হারাই, মাকে হারাই 97-তে, বাবাকে হারাই 98-তে। তারপর থেকে আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণে আমি চিন্তা করি যে মা বাবা যে কি জিনিস, সেটা আমি প্রতিটা সময় আমি নিজেকে মানে একটা অভাব, যে অভাব ফিল করি আমি। আমি
এই মায়ের আদর করে দেন, বহুদিনের ক্ষুধার্থ এই এই ভালোবাসার অভাব একটু আদর করে দেন।
তুমি আমাকে অনেক ভালোবাসা দিও বাবা,
একটু আদর করে দেন,
তাহলে তুমি আমাকে মাকে দিতে জন্য এটাই আমার কামনা।
আপনার ভিতরে থাকুক আবুল কালাম, অনেক স্পষ্ট ভাবে হাত থাকুক যখন আপনি ইন্ডিয়া ফিরে যাবেন বা মালয়েশিয়া ফিরে যাবেন। আপনি বিশ্বাস করুন, আমার ভালোবাসা বাংলাদেশ স্টুডিওর সমস্ত মানুষ প্রাণ ভরে আপনার জন্য দোয়া করবে।
যত কষ্টের কথাই বলেন, তার চেয়ে বেশি কষ্ট নিয়েছিলাম আমি, স্ট্রাগল করে আজকে আমি এই পর্যায়ে চলে আসছি। যে তাদের ছিল বহুত কষ্ট আমার একদম ছোটবেলা থেকে, 98 থেকেই আমি কষ্টের সাথে যুদ্ধ করে আজকে আপনাদের দোয়া বা অন্যান্যদের দোয়া নিয়ে আজকে গেলাম। প্রাণ আরো পেলে জব করি, এয়ারপোর্ট ম্যানেজার হিসাবে মালয়েশিয়াতে আছি। এর আগেও আমি অন্যান্য রাষ্ট্রে 7-8টা রাষ্ট্রে গেছি, এবং কি এমনও হতে পারে যে এইরূপে আমার সুস্থ হইতে পারে। তবে আমি যে এতটুকু আসি, তবে আমি অনেস্টলি অনেস্ট ছিল আমার মধ্যে, অনেস্ট ভাবে আগাছি। আমি মনে করি যে আমি আরো অনেক দূর আগে
অবশ্যই আগাবেন, শুধু কষ্ট
নিয়ার অ্যাবাউট আপনাদের দোয়াতে 1,00,000 টাকার উপর আমার স্যালারি ড্র করে
সকল প্রশংসা সত্তা
এভরিথিং কোম্পানি ব্যয় করে, এমনকি একলম আমার এক সময় শিষ্য ছিল, সে এখন আমার পর্যায়ে চলেছে।
খুবই ভালো, খুবই ভালো। এবং আমরা জানি যে আপনার প্রচুর পরিশ্রম, প্রচুর প্রচুর কষ্ট আছে, একেবারে ছোট জায়গা থেকে আপনাকে স্ট্রাগল করে উঠতে হয়েছে, কিন্তু আপনার ভেতরে আপনার নিজের অজান্তে সবচেয়ে বড় যে শক্তি আছে সেটি হচ্ছে এইটি, বাড়িতে থাকছেন, পিথারে ভেসে আসছে কারো কষ্টের কথা, আর এক মুহূর্তের জন্য বাড়িতে নিজেকে ধরে রাখতে পারছে না, ছুটে চলে আসছে মানুষকে সাহায্য করতে। তাই স্রষ্টা আপনাকে দিনকে দিন এমন জায়গায় নিয়ে যাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্রষ্টার প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে বলছি, যেমন এক জায়গায় নিয়ে যাবেন যার মাধ্যমে তিনি চাইবেন যে তার বান্দাদের বিভিন্ন রকমের প্রয়োজন যেন আপনার মাধ্যমে তিনি শুধরে নিতে পারেন। তাই আপনার এই প্রচেষ্টা, আপনার এই অব্যাহত অগ্রযাত্রা ইউরোপ কেন বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আবুল কালাম, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষটি ছুটতে ছুটতে রাত বিরাতে আসতে পারে মানুষকে হেল্প করার জন্য, সুস্থা তাকে দিয়ে তার বান্দাদেরকে সাহায্য করার বড় রাস্তা তৈরি করতে যাচ্ছেন।
আল্লাহ পাক যেন কবুল করে, অবশ্যই আল্লাহ পাক যেন আপনার কথাগুলি কবুল করে। আর দেশবাসী যেহেতু শুনতেছে দেশে এবং দেশের বাইরে, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার শিষ্য এখন কলিগ তার জন্য দোয়া করবেন। আরেকটা জিনিস হল যে আপনাদের কাছে শরীর প্রকাশ করি, আসলে আমি আগের থেকেই বসে কথা বলতে পারি,
জরুরি না গোছে কথা বলার, বাট আপনার জীবনের আপনার ভেতরের যে ভালোবাসার স্পর্শটা আমরা পেয়েছি সেটি আমাদেরকে দারুণ ভাবে আবেগতাড়িত করেছে। অনেক ভালো থাকবেন, অনেক সুখে থাকবেন, অনেক বড় করে বাঁচবেন, আর ভাববেন ভালোবাসার বাংলাদেশের মানুষ ঋণী থাকবো আপনাদের কাছে শুধুই ভালোবাসার জন্য, এবং ভালোবাসা দিয়ে ঋণ পরিশোধ করবো, হাত ভালোবাসা দিয়ে ঋণ পরিশোধ হবে। আবুল কালাম, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, সবাইকে
আসসালামু আলাইকুম।
আসলে আমি আপনাদের ক্ষেত্রে অনেক খুশি, কি বলবো যে আমি হয়তো বা বাবার আদরটা পাইনি, কিন্তু আজকে আপনারা যে এত রাত্রে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদেরকে আসলে আমি ধন্যবাদ বলবো না, কারণ আপনারা আমার সিনিয়র, আমি আপনাদেরকে ছোট করতে চাই না, যদিও বোন হিসাবে আপনারা আমাকে পাশে রাখছেন, আমি নিজেকে মানে কি বলবো যে অনেক বেশি ভাগ্যবান মনে করব।
ধরে রাখেন যে আজকে থেকে আপনার এখানে আমরা দুজন আছি, আরো লোকজন আছে, সবাই আপনার পাশে আছে এবং থাকবে। বিশেষ করে যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেম যদি মনে করেন আমাদেরকে ডাকলে আপনার পাশে পাবেন।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা।
This track was downloaded from fusionbd.com.
অনুষ্ঠানে আরো কিছু ফোন কল নিব, বিদায় নিতে মন চাচ্ছে না, এরকম ভালো লাগা মানুষগুলোর কাছ থেকে কিন্তু বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, আমরা কিছু কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব, তারপর অনুষ্ঠানটাকে আস্তে আস্তে শেষ করে নিয়ে আসবো। আমরা শুধুমাত্র একটি ব্রিজ চিন্তা করতে পারেন, আমরা শুধুমাত্র একটি সেতু হিসেবে আপনারা ভাবতে পারেন, আর সমস্ত কিছু আপনারা নিজ দায়িত্বেই গেস্টদেরকে আপনারা আপনাদের ভালোবাসা বা আপনাদের এই যে বিভিন্ন রকমের কন্ট্রিবিউশন করেন সেটি করতে পারেন বা করুন, এবং নিজ দায়িত্বের গেস্টরাও সেটাই চিন্তা করবে, তারা ভেবে নেবে যে তারা কোন কন্ট্রিবিউশন গ্রহণ করবে কি করবে না, এটা নিতান্ত ভালোবাসার বাংলাদেশের গেস্ট এবং যারা পার্টিসিপেট করছে তাদের ব্যাপার। আমরা হয়তো শুধুমাত্র একটি ব্রিজ বা একটি মিডিয়ার ভূমিকায় থাকতে পারি, আর আপনাদের সহযোগিতায় আমরা আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম এই পরিবার এর জন্য কাজ করছে, সেটার জন্য সত্যিকার অর্থেই আমরা গর্বিত যে এটি হচ্ছে এমন একটি সুতা যে সুতা এই ফুলগুলো একই বৃন্তে এসে একই 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 গাঁথনিতে এসে জমা হয়েছে। এই এমন একটি বৃন্ত যেখানে ফুলের পাপড়িগুলো এক হয়ে দেখা দিচ্ছে। আমরা কিছু টেক্সট মেঘলার মাধ্যমে নিয়ে নিই।
আমি
আজকে একটু খুশি এই কারণে, কেন জানিস খুশি? এই কারণে আমি কিন্তু আজকে কোনো কন্ট্রিবিউশনের জন্য বলিনি, এবং আমাদের গেস্টও কিন্তু বলেনি যে আমার কোনো আর্থিক বা অন্য কোনো কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে, বরং বারংবার সে বলেছে আমার প্রয়োজনে আমার দরকার ভালোবাসার। ভালোবাসার বড় বুভুক্ষ আমি, জ্ঞান হওয়ার পর থেকে অদ্যাবধি ভালোবাসার জন্য এতভাবে অপদস্থ হয়েছি যে এই কষ্ট আমি কোনোভাবেই ভুলে উঠতে পারি না। সেই ভালোবাসার অলরেডি নজরানা এখানে প্রিকপ পেশ হয়েছে যে আমার দুই ভাই এর মধ্যে উপস্থাপন হয়েছে, যারা তারিনের সাথে সেই সহমর্মিতা জানিয়েছেন এবং মা খুঁজে পেয়েছেন তার দুইটি সন্তানকে। তারপরে মানুষ থামতে পারেনি, এসে তারা তাদের কন্ট্রিবিউশনগুলো জানাচ্ছে, সেগুলোকে অবশ্যই রিজেক্ট বা ফিরিয়ে দেওয়া যায় না, কারণ এরা মধ্যেও তাদেরই ভালোবাসা লুকিয়ে
থাকে। এক্স্যাক্টলি, এবং এসএমএস করেও অনেকে এই সাহায্যের কথা কন্ট্রিবিউশনের কথা জানিয়েছেন, এবং আমরা একটা ফোন নিতে চাচ্ছি। ওকে, লাইনটা আনফরচুনেটলি ডিসকানেক্টেড, আমরা আরেকটা লাইনে ট্রাই করছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে, কিছু এসএমএস করিনি। আর বন্ধু, আপনি এসএমএস করছেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, এবং রবিউল ইসলাম আছেন আমাদের সাথে, বাঙ্গুরা থেকে লিখেছেন, আমি কেন তারিনের ভাই হলাম না। ওকে, আছেন মিনহাজ রনি, যুক্ত হয়েছেন আমাদের সাথে, লিখেছেন, তারিন খুব ভালো মেয়ে, আই রেসপেক্ট তারিন, আমার নিজের প্রতি ঘৃণা হয়। আচ্ছা, এই কথাটা কেন লিখেছেন জানি না, এবং মাকে সালাম জানিয়েছেন। ওকে, আরেকটা ফোন কলে যাচ্ছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ফোন রিসিভ করছি বাট ডেলিভারিটা এখান থেকে আসছে না। টেকনিক্যাল টিম যদিও এটি নিয়ে কাজ করছে, আমরা কিছু টেক্সট নিতে থাকি।
এক্স্যাক্টলি, এবং যেটা বলছিলাম কন্ট্রিবিউশনের কথা, সেই এস এম এস গুলাও আমি পড়তে চাই। যেমন বাবু লিখেছেন কোনাপাড়া থেকে যে, তারিন আপু আমি আপনাকে হেল্প করতে চাই, প্লিজ একবার আমাকে সুযোগ দিন। অ্যান্ড জনি আছেন কুষ্টিয়া থেকে, লিখেছেন যে আমি মার সাথে ফোনে কথা বলতে চাই। ওকে। অ্যান্ড টাইগার হাফেজ জঙ্গল মোল্লাবাড়ি, উনি আমাদেরকে টেক্সট করেছেন, লিখেছেন যে মা সালাম তোমাকে, নিজেকে বিসর্জন দিয়ে মেয়েকে ভালোবেসে নিজের সত্তাকে প্রস্তাবিত রাখাই, ওকে, পবিত্র রাখাই। তোমাকে অনেক ধন্যবাদ এবং গুরুকে সালাম জানাচ্ছি সাথে আমাকেও। ওকে। সজল আছেন সাভার থেকে, লিখেছেন যে তারিন আপু আপনি অনেক ভাগ্যবান, এমন একটা মা পেয়েছেন আর মা আপনাকে জানায় হাজার।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম গো, ভালো আছেন?
জি ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন?
জি আমি গাজীপুর থেকে বলছি। আর অনেকবার আমি ট্রাই করছি, এইমাত্র ফোনে পেলাম। আর তারিন আপুকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা কথা, এরকম গল্পগুলো শোনানোর জন্য। কারণ আমি মানুষের স্টোরি শুনছি, কাছ থেকে দেখিনি কখনো, কিন্তু আমি আমার নিজের জীবনে থেকে বলতেছি জানি অনেক কিছু আমার জীবনে তো পড়ে গেলাম। ঠিক আছে, আমাদের কাছে হ্যাঁ উনি মায়ের ভালোবাসা পেয়েছেন, আমাদের জন্যই আসছে, কারো ভালোবাসা পাইলেন।
এবং আমরা চাইবো যে আপনাদের পক্ষ থেকে ভালোবাসা চলতে থাকুক এবং এই ভালোবাসা দারুণ ভাবে সিক্ত করুক তারিন এবং তারিনের মাকে। এবং আপনাদের এই ভালোবাসা পৌঁছে যাচ্ছে মানুষগুলোর জন্য, যেটি আসলে অনেক বেশি দরকার ছিল, এই তারিন এবং তারিনের মায়ের মায়ের জন্য। এবং আমি এসব নিয়ে যখন কথা বলছি তারিন, আপনার সাথে আমি কথা বলেছি, সবচেয়ে বড় যেটি বিষয় আপনার আপনার এই জীবনের কথাগুলো বলার মধ্যে, সেটি হচ্ছে বারবার আমার দৃষ্টি চলে যাচ্ছে, নিবন্ধিত হচ্ছে, কেন আপনি এই দুর্ঘটনাটি ঘটিয়েছিলেন, সেটা আমি কোনোভাবে যেন হজম করে নিতে পারছি না। এবং আপনার কাছ থেকে ফাইনালি একটা ফাইনাল নোট নিব, যেটি হয়তো দুই থেকে তিনটে লাইনের মধ্যে আপনি বলে শেষ করবেন, সেটি হচ্ছে ইন রিটার্ন যে মানুষটি গোটা জীবনটাকে উৎসর্গ করে দিল আপনার জন্য, তাকে আপনি কি দিবেন? আপনার কাছ থেকে এটি শুনবো একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, এখন না। আমরা একটা ফোন কল নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি
গুরু বলছেন?
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমারও
খুব ভালো লাগলো যে আপনি সাথে আছেন। জি
জি গুরু, খুব কষ্ট লাগতেছে যে আসলে একজন মায়ের কথা শুনলাম, যে মায়ের কথা শুনলে আসলে খুবই লাগে, যে মাই পারে দুনিয়াতে সবকিছু করতে, যে মা পারে সন্তানকে মানুষ করতে, যে মা পারে সন্তান যা যেমন বুক আগলে রাখতে।
কিন্তু শ্যামল, মা একটা আহ্বান জানিয়েছে যে মাকে কখনো কষ্ট দিবেন না, কিন্তু আমরা খুব ভালো করে জানি যে আমাদের দ্বারা মারা কষ্ট পেয়েই যান। আমারও মাঝে মাঝে উচ্চ বাচ্চা হয়ে যায়, আমিও বলছি মা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ভুল হয়ে যায়, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, স্রষ্টা সাহায্য করো আমাকে, এরকম ভুল যেন আমার দ্বারা না হয়। আপনার কি হয় না এরকম?
হ্যালো জি গুরু,
আপনার দ্বারা কিরকম ভুল হয়?
আজকে আমি হাজার মানুষকে আসলে সামনে রেখে মাকে সালাম জানাতে চাই, বা মাকে আমার সত্যি আসলে মায়ের মতো কেউ হয় না, প্রস্তার পর যদি কেউ থেকে থাকে তাহলে মা। আর আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, তাই সেই অর্থে আমি আজকে একজন মাকেও আমি আমার জায়গা থেকে অনেক অনেক বেশি লাভ দিব মা।
এবং আপনার কথার উত্তরে,
আমিও তোমাকে অনেক আমার ছেলের মতো দেখি, তুমি এমন মাকে ভালোবাসা শিখো, মারে ভালোবাসতে শিখো, এটাই আমার কামনা।
তারিন, তোমার আরেক ভাই ফোনে কথা বলো।
দোয়া করবেন আমি যেন পৃথিবীর সব মাকে অনেক বেশি ভালোবাসি।
শ্যামল, আপনার আপনার বোন আপনার সাথে কথা বলবে, কথা বলুন।
ছোটটা আর আপু। হ্যালো আপু।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আপু আসলে আপনি আপনার মাকে কখনোই কষ্ট দিবেন না,
সেই প্রার্থনা আমরা সবাই মিলে করি, সবাই যেন আমরা পরস্পরকে ভালোবেসে ভালো রাখতে পারি। আর কিছু টেকনিক, কিছু ফোন কল নেই।
এক্স্যাক্টলি বন্ধু, আপনি আমাদেরকে এসএমএস করছেন 16660 তে এবং অবশ্যই ফেসবুকে আপনি কানেক্টেড আছেন এবং আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4 এবং এখানে আমাদের পোস্টে আপনি লাইক করছেন এবং কমেন্টও করেছেন। তো বন্ধু, আরো যারা আছেন এখনো কানেক্টেড হননি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের এই পেজটিতে লাইক দিয়ে আমাদের এই ভালোবাসার বাংলাদেশকে এবং ঢাকা FM 90.4 কে সমৃদ্ধ করুন।
একটু ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, লাইনটা হয়তো ডিসকানেক্ট হয়েছে, আমরা টেক্সট নিতে থাকি, তার মধ্যে কোনো ফোন কল যদি চলে আসে।
ওকে বন্ধু, তো আপনি ফেসবুকে কানেক্টেড হতে পারেন, আপনার মূল্যবান মতামতগুলো লিখতে পারেন এবং একটা ফোন কল আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা টেক্সট দিতে থাকি।
অনেক বন্ধু যুক্ত হয়েছেন ফেসবুকের মাধ্যমে এবং অবশ্যই এসএমএস এর মাধ্যমে আছেন। আরমান আমাদের সাথে লিখেছেন যে গুরু, অনেকদিন পরে এরকম একটা প্রোগ্রাম শুনলাম এবং লিখেছেন যে মাগো, আপনার কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে এবং আমি আপনার ছেলে হতে চাই। আছেন আরো অনেক বন্ধু, তারিন নামের একজন বন্ধু যুক্ত হয়েছেন এবং তারিনকে উইশ করেছেন অ্যান্ড লিখেছেন যে তারিন আপুর ভাই হতে পারলে ধন্য হতাম। সৌমিক নামের একজন বন্ধু লিখেছেন এবং আর একজন বন্ধু কমেন্ট করেছেন আল্লাহ ইজ গ্রেট অ্যান্ড হালিমা আছেন গাজীপুর থেকে লিখেছেন যে আই লাভ ইউ মা অ্যান্ড কাউসারও যুক্ত হয়েছেন এবং একটা ফোন কল আছে।
আমি যে টেক্সটগুলো আমাদেরকে পাঠানো হয় আমাদেরকে উদ্দেশ্য করে, আমাদের হয়তো যত বেশি আমরা টেক্সট নিতে পারি তত ভালো, কিন্তু অনেক সময় ঘটনা প্রবাহে টেক্সটগুলো নেওয়া হয়ে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এটা বিশ্বাস করুন যে আমাদের সার্ভারে যেগুলো আপনারা টেক্সট করছেন 16660 এই নাম্বারে এবং আপনারা ফেসবুকে যে কমেন্টসগুলো করছেন, প্রত্যেকটি কমেন্টস, প্রত্যেকটি আপনাদের পাঠানো মেসেজ আমি ব্যক্তিগতভাবে গুরু এতেশাম প্রত্যেকটা ফলো করি, প্রত্যেকটা পড়ি। হয়তো সেটি অন এয়ারে আপনাদের জন্য বলা হয়ে ওঠে না, কিন্তু আমি নিজে কিন্তু পার্সোনালি এই ব্যাপারগুলো পড়ি এবং সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করি।
এক্স্যাক্টলি, এবং গুরু যখন ফেসবুকের কথাটি বললো আরেকবার অ্যাড্রেসটি জানিয়ে দিই, www.facebook.com/ঢাকা FM 90.4 এবং বন্ধু আপনি আমাদেরকে ফোন করছেন আর এসএমএস ও করছেন আমাদেরকে এবং যেসব বন্ধু এসএমএস করছেন তাদের নামগুলো পড়তে চাই। আছেন আমাদের সাথে রুবেল মতিঝিল থেকে লিখেছেন মা তুমি বেস্ট, আমি তোমাকে স্যালুট করছি। মাইশা আছেন আমাদের সাথে এবং যুক্ত হয়েছেন বৃষ্টি। পলাশ আছেন উত্তরখান থেকে লিখেছেন যে আমি মাকে অনেক ভালোবাসি এবং কখনো আর মা
আমাদের দুঃখ প্রকাশ করতেই হয় কারণ আমরা ফোন রিসিভ হচ্ছে, ট্রান্সমিটেশন ট্রান্সফারটা হচ্ছে না আমাদের মেইন সার্ভার থেকে, এটা একটি প্রবলেম। যদিও এটা নিয়ে কাজ করা হচ্ছে, আসলে প্রচুর পরিমাণে ফোন একসাথে হিট করবার জন্য হয়তো এই ডেলিভারিটা হচ্ছে না, তারপরে কাজ আমরা চেষ্টা করছি সেই প্রবলেমটা যেন সলিউশন হয়ে যায়। যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি বন্ধু, একদম শেষ মুহূর্তে শেষ কথাটা আমি শুনতে চাইবো তারিনের কাছ থেকে। তারিন, যে ঘটনাটা ঘটে গেছে একবার আমি বারবার চেষ্টা করেও ভুলতে পারছি না, এটা হচ্ছে গর্হিত একটি কাজ, এটা হচ্ছে এমনই একটি অন্যায় যেটি কোনোভাবেই ক্ষমার যোগ্য না। যে কোনো দুর্বলতায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দুর্ঘটনাতে কোনোভাবে এটি মেনে নেওয়া যায় না যে কেউ নিজেকে আত্মহননের পথ বেছে নিবে, কেউ নিজেকে শেষ করে দিবে। এবং আপনি সবাইকে উদ্দেশ্য করে, যারা দেশ এবং দেশের বাইরে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, সবাইকে উদ্দেশ্য করে ক্ষমা চান। আপনি ক্ষমা চেয়ে বলুন যে যা করেছেন আপনি আপনার জীবনে সেটি ছিল চরম একটি অন্যায় এবং আজকের তারিখের পর থেকে নিজের কল্পনাতেও কখনো এই ভাবনা নিয়ে আসবেন না এবং আপনি চান না যে এই ভাবনা কেউ ভাবুক। যারা আপনার বন্ধু হয়ে এখন আপনার সাথে আছে তাদের উদ্দেশ্য করে এই বিষয়ে বলুন।
আমি বলতে চাচ্ছি যে আমি যে ভুলটা করছি সে ভুলটা তোমরা কেউ করো না ভাই, আর আমি এখন আর একা নাই, আগে একা ছিলাম, হয়তো বা এই ডিসিশন গুলো নিয়ে আমার জন্য কোনো মানে
আমি স্ট্রেট ওয়েতে আপনার মুখ থেকে সরি চাচ্ছি এবং বড় করে এবং ক্ষমা চেয়ে বলুন যা করেছেন, অন্যায় করেছেন, সবচেয়ে বড় অন্যায় করেছেন এই মানুষটির কাছে যে আপনার জীবনে তার জীবনে সমস্ত কিছু ডিপোজিট করেছে একটিমাত্র উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে আপনি একটা দিন বড় হবেন এবং খুব বড় করে বাঁচবেন সেই দিনটিকে দেখবার জন্য। আর আপনি এমন ভাবে নিজেকে পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন যে অলরেডি দুইবার স্ট্রোক করার পরিস্থিতি কিন্তু তার জীবনে তৈরি হয়ে গেছে। সেই অপরাধ বোধ থেকে, সেই কষ্ট বোধ থেকে আপনি তাকে উদ্দেশ্য করে এবং সবাইকে উদ্দেশ্য করে সেই ক্ষমা আমার মনে হয় চাওয়া দরকার হবে আপনার পক্ষ থেকে।
আমি অনেক বড় ভুল করছি, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আসলে আমি বুঝতে পারিনি। আর
আমি আপনার কাছে আরেকবার আসবো,
সরি চাচ্ছি।
আরেকবার আসবো শুধু এই বিষয়টি জানবার জন্য। ইন রিটার্ন যে মানুষটি এত কিছু করেছে আপনার জীবনের জন্য, পুরো জীবনটাকে আপনার জন্য নিংড়ে একেবারে নিঃশেষ করে দিয়েছে, সেই মানুষটির জন্য আপনি কি স্বপ্ন দেখেন, সেই কথাটি খুব স্বল্প পরিসরে আপনার কাছে শুনবো। যদি সম্ভব হয় একটি থেকে দুইটি ফোন কল নেব এবং কয়েকটি টেক্সট নিয়ে আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করবো।
ওকে, এসএমএস করছেন অনেক বন্ধু, আছেন জহির কুমিল্লা থেকে এবং আরো যুক্ত হয়েছেন বিলাস এবং পারুলও আছেন আমাদের সাথে। নাইম লিখেছেন যে মার সাথে উনি কথা বলতে চান, ইচ্ছা পোষণ করেছেন। এবং আরেকজন বন্ধু লিখেছেন যে তারিন আপু, আপনার কথা শুনে আমি অনেক কেঁদেছি, কারণ আমার মা বাবা কেউ নেই এবং এই মুহূর্তে আমরা একটি ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি সুজন, গাজীপুর থেকে।
সুজন, কেমন আছেন আপনি?
আমি দোয়ায় মার দোয়ায় মোটামুটি ভালো আছি।
সুজন, আজকের অতিথি বন্ধু তারিন এবং তারিনের মা আমাদের সাথে আছেন। আপনি অলরেডি শুনেছেন আমাদের এই জীবনের কথা, আপনার জায়গা থেকে যদি কিছু অলরেডি লাইনটা ডিসকানেক্ট হয়েছে, সুজনের সাথে কথাটা কমপ্লিট হলো না, আর দুই একটি ফোন কল নিব। অলরেডি যেহেতু প্রবলেমটা আমরা ফাইনালি রিজলভ করতে পেরেছি, কয়েকটা ফোন কল আর দুই একটি নিয়ে নিই। জি আসসালামু আলাইকুম, আপনাকে শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমার
সব ছেলেরা যেমন এভাবেই চলে, মাকে শ্রদ্ধা দেওয়া, তাদের কল্পনার বাইরে না, এগুলা মাই বড়, মা ছাড়া দুনিয়ায় কেউ নেই, এটাই মার কামনা।
নির্দিষ্ট দিন পর যখন ফিরে আসবো সে কথা কতটুকু বাস্তবায়ন করলেন আপনি, সেটিরই ফলো আপ তখন হবে। যদি দেখি মায়ের কাছ থেকে যে না, আপনি সেই কথা আপনি রাখতে পারেননি, সেটির বাস্তবায়ন সে অর্থে হয়নি, তখন আমাদের চাইতে কষ্ট আর কেউ বেশি পাবে না। যেভাবে ভালো লাগে এবং ভালোবাসা উদ্ভাসিত হয়েছেন আজকে, ঠিক সেই রকম তিরস্কার এবং কষ্টে সেইভাবে কুকড়ে পড়বেন সেদিন, যদি আপনি কথা দিয়ে কথা না রাখতে পারেন। মাকে উদ্দেশ্য করে আপনার জায়গা থেকে ইন রিটার্ন পাগলের মতো ভালোবাসা দিয়েছে যে মানুষটি, তার জন্য কি স্বপ্ন দেখেন?
আমি স্বপ্ন দেখি আমার মার জন্য, যেন আমি কিছু করতে পারি। আমার মার ইচ্ছা ছিল তার যদি একটা সন্তান থাকতো তাহলে তাকে সে জব করে তাকে খাওয়াতো, কিন্তু আমি সেটা পারিনি। কিন্তু আমি চেষ্টা করতেছি আমার মাকে অন্তত একটু সুখ দেওয়ার জন্য, যেই সুখের আসে আমার মা আজকে 22 বছর যাবত একাকিত্ব জীবন কাটাইছে, আমি চাই আমার মাকে একটু সুখ দিতে, এছাড়া আর কিছুই না। আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মার জন্য আমি সব করতে পারবো, আর আমার চেষ্টা এখনো চলতেছে। আমি ভালো জব পেলে আমি জব করব, আমার মাকে আমি খাওয়াবো।
ভালো জবের কথা বারবার এসেছে, যদিও বলছিল তারিন যে আমার অর্থনৈতিক কোনো সাহায্যের প্রয়োজন নাই, একটু ভালোবাসা দরকার। তবে হ্যাঁ, জবের জন্য অবশ্যই প্রয়োজন হয় একটু প্ল্যাটফর্মের, সেই রকম প্ল্যাটফর্ম নিয়ে কেউ যদি মানুষগুলির পাশে এগিয়ে আসে এবং তাতে যদি তার কাজটা একটু সহজ হয়ে যায় এবং সে যে ভালোবাসার ঋণ শুধরানোর চেষ্টা করছে মায়ের জন্য কিছু করে, সেই জব করার সুযোগ যদি তৈরি হয় তাহলে খুব ভালো হয়। এবং আমার মনে হয় যে আমার বন্ধুরা অনেকে ভিতরে ভিতরে প্ল্যান করা শুরু করেছেন যে কিভাবে কোনো একটি জব দিয়ে এই পরিবারটিকে, স্পেশালি তারিনের হাত ধরে এই মা সহ এই সংসারটিকে বাঁচিয়ে দেওয়া যায়।
এবং আমরা জানি যে এই ভাবনা অবশ্যই আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে তারিনের কাছে এবং তারিনের মায়ের কাছে, এবং তারা যদি চায় সেই 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 উদ্যোগটা অ্যাকসেপ্ট করতে তারা করবে এবং আপনারা আপনাদের মতো করে সেই সুযোগটা তৈরি করে দেবেন। এবং আমরা খুশি হব এই ভেবে যে ভালোবাসার বাংলাদেশ পরিবার হিসেবে এমন একটি জায়গা তৈরি করতে পেরেছে যেখানে আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে আপনাদের একটি যোগসূত্র তৈরি হচ্ছে। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, অনুষ্ঠানের সর্বশেষ ফোন কল নেওয়ার একটু চেষ্টা, যদি আমরা তাকে কানেক্ট করতে পারি তাকে নিয়েই অনুষ্ঠান শেষ করব আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা তাকে কানেক্ট করতে পারিনি, এই অসম্পূর্ণতা ভেতরে রেখে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে বন্ধু। এবং অনুষ্ঠানের শেষ মুহূর্তে কয়েকজনের নাম আমরা একটু নিয়ে নিই মেঘলা।
এক্স্যাক্টলি যেটা বলছিলেন যে জবের কথা, এবং মোহাম্মদ মাহবুব হোসেন লিখেছেন মতিঝিল থেকে যে তারিন আপু তোমার যদি খুব ভালো জব দরকার হয় প্লিজ আমাকে আমাকে জানিও, আমি তোমাকে হেল্প করব। সেই আছেন আরো অনেক বন্ধু আমাদের সাথে, অথই যুক্ত হয়েছেন। হাসান আছেন এলিফেন্ট রোড থেকে, পিপা আছেন গাজীপুর থেকে, লিখেছেন মা আমি তোমাকে ভালোবাসি, মানে আনলিমিটেড ভালোবাসি, ইনফিনিটি তোমার প্রতি আমার ভালোবাসা।
আমরা একটা আউটবাউন্ড ফোন কল আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, অনুষ্ঠান শেষ করে শেষ করতে পারলাম না, দেখি ফোনটা আমরা ট্রাই করছি। ফ্রান্স থেকে একটি ফোন কল বারবার আমাদেরকে বলা হচ্ছে যোগাযোগ করবার জন্য, আমরা এখান থেকে ফোনে কমিউনিকেট করার চেষ্টা করছি সুদূর ফ্রান্স থেকে। প্রথম বিষয়ে মানুষগুলি যারা দেশের বাইরে থাকেন, বিদেশ বিভিন্ন থাকেন, যাদের ঘামে চালু থাকে বাংলাদেশের অর্থনীতির চাকা, যাদের কারণে আমরা সচল আছি, সেই মানুষগুলোকে ভালো রাখা এবং তাদের কথা সবার আগে প্রাধান্য দেওয়াটা আমার দায়িত্বের পর্যায়ে পড়ে, সেই কারণে আরো কানেক্ট হচ্ছে। এবং সেই সাথে কি বলতে চাচ্ছেন উনি সুদূর ফ্রান্স থেকে সেই কথাটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখন আমাদের টেকনিক্যাল টিম সরাসরি কানেক্ট করছেন ভালোবাসার বাংলাদেশ স্টুডিও থেকে ফ্রান্সে, যে বন্ধু আমাদের সাথে কথা বলতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
থ্যাংক ইউ লাভগুরু, আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে আপুর সাথে আর ওনার মার সাথে কথা বলার জন্য। আমি শুরু থেকে শুনতেছিলাম
আপনাকে,
ফ্রেন্ড থাকি ইতালিতে, তার নাম হচ্ছে অপু, তো সে আমার বলছিল শুনার জন্য, তো আমি শুনতেছি, শুনে তো ঠিক থাকতে পারি নাই, তাদের কান্নার সাথে সাথে আমারও কান্তি হয়েছিল, এত মানে হৃদয়টা স্পর্শ করে নিয়েছিল, তো কিছু বলার ছিল না, শুধু তার জন্য শুধু একটু ভালোবাসা ছিল মনের মধ্যে, আর কিছুই বলতে পারছি না তার জন্য। সে এত একজন ভালো মানুষ এবং তার মাকে সে এত ভালোবাসে, সে এভাবে আসছে, তাকে আমি কি বলবো, মানে বাসায় বলতে পারছি না তাকে, প্রবাস থেকে তাকে আমি আমার মন থেকে একটু ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার
অনেক অনেক কৃতজ্ঞতা এবং এইটি
সুন্দর করে ও চলতে পারে তার জন্য আমি স্বাগত জানাচ্ছি।
এইটি এটি আসলে অনেক বড় পাওয়া, এবং এর জন্য হয়তো ফোন কলটা আমরা এখান থেকে কানেক্ট করার চেষ্টা করেছি সুদূর ফ্রান্সে আপনার সাথে, যাতে করে তারিন এবং তারিনের মা এই ভালো লাগা নিয়ে যেতে পারে শুধুমাত্র দেশে না, দেশের বাইরে। দারুণ বড় একটি পরিবারের জন্ম দিলেন আজকের তারিখে ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে, যা যার আজকের পর থেকে তারিনকে আর দ্বিতীয় দফায় ভাবতে হবে না আমার ভালোবাসার মানুষের অভাব আছে, এবং তারিনের মাকেও এই এই দুঃসহ বেদনা বইয়ে বেড়াতে হবে না যে আমাকে মনে হয় ভালোবাসার মানুষের বড় অভাব পড়েছে, শুধু দেশে না দেশের বাইরে সমগ্র বিশ্বে ভালোবাসার মানুষের এইভাবে ছড়িয়ে যাওয়া।
আমার একটা কথা ছিল যে আপনি একটু বলতে দেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই।
জি প্লিজ বলুন।
এখন আমি মানে এখন আমি অন এয়ারে বলতে পারছি না কথাটা, যেহেতু হয়তো কোনো সমস্যা হতে পারে, তো আমি চাচ্ছিলাম যে আপনার সাথে পরবর্তী সময় যোগাযোগ করার জন্য, তারিনের সাথে কথা বলার জন্য, যা কথাটা হয়তো একটু সিক্রেট হতে পারে বা ওরকম তার মানসিক ভাবে একটু খারাপ লাগতে পারে মানুষ শুনলে, তার কারণে আমি চাচ্ছিলাম যে
আপনি কি ভালো একটি সমাপ্তির কথা চিন্তা করছেন আপনার হাত ধরে, যাতে করে এই পরিবারটি দারুণ ভাবে দাঁড়িয়ে যায়, তারিন এবং তারিনের মা, মানে সম্পর্কের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে, তাই তো,
তারা যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে, এবং শুধু আর্থিক ভাবে নয়
আমি বুঝে গেছি আপনার কথা। এই সিদ্ধান্তের হকদার পুরো মাত্রায় তারিনের মা এবং তারিন নিজেও, এবং আপনি যে এই মানসিক জোরটা দেখিয়েছেন সেজন্য আপনাকে অবশ্যই কৃতজ্ঞতা। তার আগে অবশ্যই বলবো যে আপনি এমন সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্তের সাথে, কারণ আপনি যে সিদ্ধান্তের কথা বলছেন সেটি দুই পরিবারের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। সেটি মুহূর্তে দুর্বলতা দিয়ে কখনো সিদ্ধান্তটা নিয়ে আর প্রশ্নই আসে না, এবং এই সিদ্ধান্ত যদি শুধু আপনি বাস্তবসম্মত নিয়ে থাকেন, আমরা অবশ্যই প্রাউড ফিল করি যে আমাদের ভালোবাসার ঘরানাতে এরকম মানুষও আছে যারা বিদেশ বিভিন্ন থেকে এরকম ভালোবাসা দেখাতে পারে। কিন্তু অবশ্যই আপনার পরিবারের লোকজনকে এক মত করে তারপরে ভালোবাসার প্রস্তাবটা পৌঁছে দেন তারিন এবং তারিনের মায়ের কাছে, এবং সত্যি যদি দামামা বাজে সেই সানায়ের, আমার মতো বড় খুশি আর কেউ হবে না। ভালোবাসা জিন্দাবাদ, ভালো থাকুন আপনি। শেষ করছি বন্ধু, শেষ করছি বন্ধু, আবার কথা হবে সামনের সপ্তাহে সেই প্রত্যাশায়, এবং আজকে তারিখের পর থেকে কোন রকমের কান্নাকাটি না। আপনাদের কয়েক জনমের কান্না এই কয়েক বছরে কানে কেঁদেছেন আপনারা, বিনিময়ে পেয়েছেন আজ প্রাণ ভরা ভালোবাসা, পাগলের মতো ভালোবাসা, ছুটে এসে ভালোবাসা জানিয়ে যাওয়ার মতো এই এই অভিপ্রায় মানুষের, দেশে নয় দেশের বাইরে থেকে। শুধু তাই নয় তারেন, আমি তো সানায়ের গুল শুনতে পাচ্ছি এখানে বসে থেকে। এনিওয়ে ভালো থাকুক, সুখে থাকুক, ভালোবাসা জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, ভালো থাকুন, সুখে থাকুন।
এইরকমই হাসি অব্যাহত থাকুক আমাদের তারিনাপুর, এটাই অনেক অনেক কামনা। আর বন্ধু আপনারাও দোয়া করবেন তারিনাপুর জন্য, এবং আজকে এসেছিলেন ওনারা কষ্ট করে ওনাদের কথা বললেন, এজন্য ওনাদেরকে অনেক থ্যাংকস। এবং যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আমাদেরকে শুনেছেন, যারা এসএমএস করেছেন, যারা এসএমএস করেননি, যা খুশি তাই সবাইকেই হচ্ছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এবং বন্ধু সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং কানেক্টেড যেভাবে থাকতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনি ফেসবুকে আমাদের সাথে 24/7 কানেক্টেড থাকতে পারবেন, এবং ঢাকা 90.4 এর সাথে 24/7 আপনি কানেক্টেড থাকতে পারবেন। আমাদের অফিসিয়াল ফ্যান পেজে অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/ঢাকা FM 90.4। এবং এই পেজটিতে আপনি লাইক করবেন, এবং সবসময় এটার সাথে আমি ঢাকা FM এর পেজের সাথে আপনি কানেক্টেড থাকবেন, এবং এই ঢাকা FM এর যত আপডেট আছে সব আপনার ফেসবুকে প্রোফাইলে চলে যাবে, তো আপনি সবকিছু জানতে পারবেন কখন কি হচ্ছে ঢাকা FM এ। অ্যান্ড অনেকেই যুক্ত ছিলেন, এবং যেসব বন্ধুরা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করতে চান তার জীবনের নানা দিকের কথা, তাদেরকে বলবো যে দুটো অপশন আছে, আপনি ইচ্ছে করলে আমাদেরকে SMS করতে পারেন, অথবা অফিসে এসেও আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। SMS এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স স্পেসে সবকিছু লিখে পাঠিয়ে দিবেন 16660 এই নাম্বারটিতে, এবং ইচ্ছে করলে আপনি অফিসে আসতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15th ফ্লোর গুলশান এক, এবং নাভানা টাওয়ারের 15th ফ্লোরই হচ্ছে ঢাকা FM এর অফিস। অ্যান্ড দেখুন এই মুহূর্তে অনেক রাত হয়ে গেছে, অনেকই রাত হয়ে গেছে, তো চলে যেতে হবে। এই মুহূর্তে সময় এখন 1:48, তো আমি একটা বিদায় ঘন্টা বাজাতে চাই, এই বিদায় ঘন্টা দিয়ে আমরা চলে যেতে চাই। তো আগামী বৃহস্পতিবার অবশ্যই কথা হবে ইনশাল্লাহ, আর একটা বিদায় ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু ঢাকা FM সব সময় আছে আপনার সাথে, আপনারই পাশে, সাথেই থাকবেন সব সময়। অ্যান্ড টেক কেয়ার।
This track was downloaded from FusionBD.com.